This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Green presents Jaha Bolibo, Sapto Bolibo, Recharge Yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni Jakhon Bhul Koren, Apnar Bibek Takhon Ghumiye Thake. Jodi Keu Na Jane, To Bibek Jane, Apni Koto Boro Bhul Korechen. Poribar, Somaj, Rashtro, Apnake Shasti Na Dileo, বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আরজিকে দিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে এখন থেকে শুরু করে একেবারে গভীর রাত অবধি যাহা বলিব সত্য বলিবতে একজন বন্ধু তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে লাখো মানুষের মুখোমুখি হবেন। কে সেই বন্ধুটি অনুষ্ঠানের শুরুতে আমরা জেনে নেব, তবে তার আগে যাহা বলিব সত্য বলিব সম্পর্কে আপনাকে বলে নেই। এখানে এসে মানুষ তার জীবনের অপরাধ এবং ভুলগুলো কনফেস করে এবং একই সাথে এই অনুষ্ঠানে অন্যান্য নিয়মের মধ্যে থাকছে SMS পোল। আমাদের একজন বিশেষজ্ঞ রয়েছেন যিনি অনুষ্ঠানটি পুরোপুরি শুনে তার গবেষণালব্ধ জ্ঞান থেকে তিনি পুরো বিষয়টিকে ব্যাখ্যা করেন যে কেন মানুষের জীবন এরকম হয়, হলে সেখান থেকে প্রতিকার কি, এবং এই এই অপরাধগুলো থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাকে কি করতে হবে। যাহা বলিব সত্য বলিব কে আমরা বলে থাকি যে বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো। ইন এ সেন্স, যেহেতু মানুষ তার অপরাধ গোপন করে, এখানে আমরা সেই সব অপরাধী মানুষকে হাজির করি যারা তাদের নিজের জীবনের অপরাধগুলো অকপটে স্বীকার করেন, নিজের বিবেকের তাড়নাবোধ থেকেই হোক বা যে কোনো কিছু থেকেই হোক না কেন, তারা এই বিষয়ে একমত যে তাদের মতো করে ভুল যেন সমাজে আর কখনো কেউ না করে। প্রিয় শ্রোতা, চলুন এই কাতারের আজকের এই মানুষটিকে প্রথমেই আমরা জেনে নেই আরজে রাজুর কাছ থেকে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ
ইয়োরসেলফ। ধন্যবাদ কীর্তিয়া। আমাদের আজকের অতিথি জুনায়েদ। ছোটবেলায় বেশ শান্ত স্বভাবের ছিলেন জুনায়েদ, লেখাপড়ায় বেশ মনোযোগী ছিলেন, শুধু লেখাপড়ায় না খেলাধুলায় বেশ পারদর্শী তিনি। বন্ধুদের সাথে খেলতেন নানান ধরনের খেলা, খেতে ভালোবাসতেন, সময় পেলেই পিঠা খাওয়ার জন্য বায়না ধরতেন। কিন্তু কি এমন কারণ যার জন্য তিনি আজ যাহা বলিব সত্য বলিবর মঞ্চে? চলুন তা শুনতে চলে যাই আর জি কিজিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ। আমরা রাজুর কাছ থেকে জানলাম জুনায়েদ রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবতে। জুনায়েদের কাছে আমরা যেতে চাই এবং প্রথমে জুনায়েদ থেকে প্রশ্নটি করতে চাই, জুনায়েদ আপনার বিবেককে জাগানোর কাজ আসলে কে করেছে যে কারণে আপনি যাহা বলিব সত্য বলিবতে আজকে?
শুনলাম কিছুদিন আগে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে। শুনি
কিভাবে শুনলাম?
শুনছি ফোনে মোবাইলের রেকর্ডিং মনে হয় সম্ভবত। শুনি, শোনার পরে আমার মনে হয় যে আমি আমার বাবার সাথে এবং যে সব জায়গার মধ্যে এগুলো করছি এগুলো সম্পূর্ণটাই বল করছি।
অনুষ্ঠান শোনার পরে আপনার সেটা মনে হয়?
হ্যাঁ, এই অনুষ্ঠান শোনার পরে আমার এটা মনে হয়।
তারপরে আপনি
আপনাদের সাথে যোগাযোগ করি।
ওকে, তারপরে আপনি আজকে এখানে এসেছেন, তার মানে আমরা বলতে পারি যে অনুষ্ঠান স্বয়ং আপনি বিবেক জানানোর কাজ করেছেন। প্রিয় শ্রোতা, ইটস দ্য বিগেস্ট সাকসেস, এবং আমরা সবসময় বলে থাকি যে এই অনুষ্ঠানটি যদি একজন মানুষের বিবেক বোধকেও জাগাতে পারে তাহলে যাহা বলিব সত্য বলিব অনেক বড় কিছু করেছে। সেরকম উদাহরণ কিন্তু আমরা এখন হর হামেশাই পাচ্ছি। বিগত লাস্ট কয়েকটি এপিসোড যদি আপনাদেরকে আমরা দেখাই, প্রত্যেকটি এপিসোড অনুষ্ঠানের অতিথি যারা এসেছেন তাদের বিবেক জাগানোর কাজ করেছে। আছে, যাহা বলিব সত্য বলিব এই অনুষ্ঠানটি স্বয়ং। আমরা দেখলাম যে আজকের অতিথি জুনায়েদের বিবেক জাগানোর কাজটি কে করেছে। আমরা প্রবেশ করছি যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের মূল পর্বে। ওকে জুনায়েদ, আপনি নিশ্চয়ই জানেন যে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করব, আপনি শুরু করুন, শৈশব থেকে শুরু করুন।
শৈশবে আমার মা মারা গেছিল ছোটবেলায়, আমি কোন রকম বাবার বাড়িতে আর নানু বাড়িতে মিলে মানুষ হয়েছি।
জি, কয় ভাই বোন আপনার?
আমি একা।
আপনি একাই? এখনো কি একাই?
এখনো একাই।
এখনো একাই। আপনার বাবা কি করেন?
আমার বাবা মসজিদের ইমাম।
মসজিদের ইমাম আপনার বাবা? বাহ, খুবই পুণ্যের কাজ। আর আপনার মা গৃহিণী?
গৃহিণী।
ঠিক আছে, কোথায় আপনার বাড়ি?
বাড়ি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়াতে। কত বছর বয়সে আপনার মা মারা
গেছেন? আড়াই বছর বয়স।
তার মানে আপনার মার কোনো স্মৃতি আপনার মধ্যে নাই?
আমার কাছে কোনো স্মৃতি নাই।
আচ্ছা,
তো মা মারা যাওয়ার পরে আব্বু আমার তেমন দেখতে পারতো না, আব্বু দেখতে পারতো না, আম্মাও দেখতে পারতো না।
সৎমা?
সৎমা। সৎমার কারণে তো আমার ছোটবেলাটা এরকমই কাটে, কোনো কিছু চাইলে পাইতাম না, আব্বু কোনো কিছু কোনো সময় লাগলে দিত না।
আচ্ছা,
তো এরকম ভাবে নানু বাড়িতে থাকতাম বেশি, ক্লাস ফোর পর্যন্ত পড়ি গ্রামের একটা ইয়েতে। আম্মা আমার বেশি টর্চার করার কারণে আব্বু আমার নিয়ে যায় আব্বু যে মসজিদে মতো করে। একটা কথা, ওই মসজিদে আমার দাদাও ছিল অনেকদিন, আমি যাই ওইখানে রাখি আব্বু, রাখার পর ওইখানে আব্বুর সাথে থাকি, তো ক্লাস ফোর ফাইভ পর্যন্ত ওইখান থেকে পাস করি। পড়ার পরে তারপরে মাদ্রাসাতে দিয়ে দেয় একটা।
আচ্ছা,
মাদ্রাসাটা হয়েছে ব্রাউন রায়তে নবীনগর থানা দিন।
জি,
ওইখানে গিয়া ক্লাস থ্রিতে ভর্তি হয়। এখানে কোন রকম ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করি, করার পর আমার আর ওইখানে ভাল লাগে না, মানে আমি যখন যেটা চাইতাম ওইটা পাইতাম না। যদি আমার 500 টাকা লাগতো তাহলে আব্বু 300 টাকা দিত, 200 টাকা আমার কম থাকতো।
আচ্ছা,
তো একবার এমন শীতের মধ্যেই, মানে আমার প্রচুর শীত করতেছে, আমার একটা শীতের কাপড় দরকার, তো আব্বু শীতের কাপড়টা আনতে বলছে ঢাকা এসে আমার এক চাচু বোনের বাসায় মিরপুরে। তো এইখান থেকে আব্বু আমার শীতের কাপড় নাই না, মানে একটা পুরনো একটা ইয়ে নিয়ে আসছে। আমার কখনো মানে পুরনো কোনো কিছু কেউ দিলে আমি পড়তে ইচ্ছে হইতো না, নতুন পড়ার ইচ্ছা। আমার পুরানো একটা জ্যাকেট দেয় যেটা লাল, ওটা আমার সাথে মানায় না, মাদ্রাসাতে নিয়ে না, ওইটা নিয়ে আগুন দা ফিরে ফেলাই মাদ্রাসাতে।
বাবাকে বলেছিলেন যেটা আপনার পছন্দ হয়নি?
হ্যাঁ বলেছিলাম।
তারপর বাবা কি বললো?
বলছে এটাই পড়তে হইবো,
এটাই পড়তে হবে।
আর আমার আম্মুর জন্য সময় নতুন একটা শাল কিনে আনে।
ও, আপনার সৎমার জন্য ওই সময়টাতে আপনার বাবা নতুন একটা শাল কিনে নিয়ে আসে, আর আপনার জন্য ফুটপাত থেকে একটা জ্যাকেট কিনে, যেটা আপনার পছন্দ হয়নি কিন্তু আপনার বাবা আপনাকে বলেছে এটা আপনাকে পড়তে হবে। তখন আপনার বয়স কত?
তখন আনুমানিক বয়স 14-13।
কোন ক্লাসে পড়ছেন মাদ্রাসা তখন আপনি?
তখন মাদ্রাসাতে ক্লাস ফাইভে পড়ছি।
ফাইভে পড়ছেন আপনি? ওকে। তারপর?
তারপরে বাড়ির থেকে এই টাকা টুকা ঠিক মতো দিত না, তো একবার রাগ করে ফেলে আসা করি। মাদ্রাসার থেকে বৃত্তি দেওয়ার কথা ছিল, তো মাদ্রাসাতে আমরা কোচিং করাই, কোচিং করার পরে আব্বু আমার টাকা দেয় না বৃত্তি দেওয়ার, 500 টাকা লাগবো, 500 টাকা আর আমার দেয় না, আমার আর বৃত্তি দেওয়া হইলো না। না দেওয়ার পরে কিছুদিন পরে মাদ্রাসাতে যাই, যাওয়ার পরে শুনি যে রোল রং 2 হয়েছে।
আচ্ছা,
তো তারপরে আমি ভর্তি হইতে যাই, ভর্তি হইতে টাকা যেগুলো লাগে বই কেনার জন্য, নোট বুট বই গুলো মাদ্রাসা থেকে দিত তখন, আর নোট গুলো দিত না, তো নোট গুলো কেনার জন্য টাকা যেগুলো লাগবে এইগুলো আব্বা দেয় না, কিছু টাকা দেয়, যে টাকা দেয় টাকা আমার হয় না। পরে আমি ঢাকায় চলে আসা করি।
এই টাকা দেওয়ার মতো সামর্থ্য কি আপনার বাবার ছিল?
হ্যাঁ, তখন ছিল
সামর্থ্য, ছিল। এবং আপনার কোনো ভাই বোনও ছিল না?
না, ভাই বোনও ছিল না।
আপনার সৎমা আপনার সাথে ওই সময়টাতে কেমন ব্যবহার করতো?
ওই সময়টার মধ্যে আমাদের তেমন দেখতে পারতো না,
দেখতে পারতো না।
আচ্ছা, তো তারপরে আমি ঢাকায় চলে আসা করি, রাগ করে চলে আসার পরে আমার এক চাচাতো ভাইয়ের কাছে আসি, আইসা ফোন দেই, তো উনি আমার 2 দিন রাখে, রাইখা বুঝায় টুজে পরে আমার মিরপুরে একটা আপুর বাসায় পাঠায়। আপুর বাসায় থেকে কয়েকদিন থাকি, থাকার পরে আপু আবার বুঝায় টুজে আমার কিছু খাতা কলম দিয়ে পাঠায় দেয়, গাড়িতে উঠা দেয়। আমি শোনে এক রাখি আবার নাই মাঝে বাইরের কাছে যাওয়ার জন্য গিয়ে সেটা বাইরে পায় না, ফোন দেয়, অনেক ফোন দেয়, রিসিভ করে না। তো তারপরে এক লোকের সাথে পরিচয় হয়, মুরগির দোকানে কাজ নেই,
মুরগির দোকানে মুরগি। এবং আপনি যে এখানে এসেছেন আপনার ফ্যামিলি থেকে আপনি কিচ্ছু জানেন
না? কিচ্ছু জানাই না, মুরগির দোকানে কাজ নেই। নেওয়ার পরে ওইখানে 3 মাসের মতো থাকি, থাকার পরে একদিন আমার স্বাস্থ্য ভাইয়ের সাথে যোগাযোগ করি, যোগাযোগ করার পর উনি আব্বুরে বইলা দেয় যে এখানে আসে, বাড়িতে অনেক কান্নাকাটি করে, তো আসে, আইসা আমার ওইখান থেকে নিয়ে যায়। তো আবার যে বায়াটার এখানে ছিলাম ওনার সাথে পরে আর কোনো সময় যোগাযোগ হয় না, আমার যথেষ্ট আদর করতো। তো উনি আব্বুর সামনে বলে যে তুমি বলো এটা তোমার বাপ না, দেখো আমি তোমার দড়া দিই। উনি সবকিছু আমার কাছ থেকে শুনে যে আমার সাথে কি কি ব্যবহার করতো।
আপনার ওই দোকানদার?
দোকানদার। তো উনি আব্বুরে বলে যে দাঁড়াই দিই, আমি কই না দাঁড়ান লাগবো না, আচ্ছা বুঝাইছে যে পড়াশোনা করাইবো, আমি চলে আসতাম। আমি ওইখান থেকে আবার চলে আসি, এসে আরেকবার মাদ্রাসাতে ভর্তি করে। তো আমাদের এখান থেকে ওই মাদ্রাসাতে যাইতে 10 টাকা গাড়ি ভাড়া লাগতো, বাস ভাড়া, আর বাকি জায়গাটা হাইটা যাইতে পারতাম। তো কলেজে আমাদের ওই ইসলামপুরে ইসলামপুর একটা কলেজ আছে, ওই কলেজে আমার চাচাতো বোনরা যায়। তো আমি বলি ইসলামপুর ভর্তি করলে আমার ডেইলি 10 টাকা দিলে আমি বাড়ির থেকে গিয়ে পড়াশোনা করতে পারবো। বাস ভাড়া, কলেজের ভাড়া 300 টাকা, গাড়ি আছে, ওই গাড়িতে 300 টাকা দিলে মাসে আমি বাড়ির থেকে পড়াশোনা করতে পারবো। তো তখন আর এই টাকাটা দিতে রাজি হয় না, আমার লজিং দেওয়া হয়। তো লজিং বাড়িতে মানে ওনারা যখন যারা মন চাইতো খাবার ঠিক মতো দিত না, রাত্রে 11টা 12টা বাজে যেত গা, কিন্তু খাবার আর পাইতাম না। সকালবেলা এরকম হয়তো, দুপুর বেলা এরকম হয়তো, আমার ভালো লাগতো না। আর আমি ছোটবেলাতে একটু অসুস্থ, তো পেটের সমস্যা হয়ে যাইতো।
এই লজিংটা কি আপনার বাবাই দিয়ে গেল?
হ্যাঁ, বাবাই দিয়ে গেল না, আরেকজনের মাধ্যমে। মানে আমার কোনো পড়াশোনা অথবা যে কোনো ক্ষেত্রে বাবা কোনো সময় নিজে যাইতো না, মানুষের দ্বারাতে যতটুকু পারতো এতটুকু
নিজে থেকে সে কিছু করতো
না, নিজের থেকে সে কিছু করতো না।
আচ্ছা,
পরে আমার নিয়ে যায় এখানে লজিং এ থাকি, তো সিক্সটা কোন রকম ভাবে ওইখানে চালানো হয়। আর পরে ওইখানে আর লজিং পাওয়া যায়, এখানে সব কলেজ স্টুডেন্ট, বড় বড় বেশ, আমাদের ছোটরা আর কোনো লজিং রাখে না। পরে ওইখান থেকে আবার আরেকটা মাদ্রাসাতে ভর্তি করে, করার পরে ওইখানে ঠিক মতো খরচ দেয় না। এখন বড় হয়েছে, এখন তো আর খরচ ছাড়া পড়াশোনা করতে পারি না, তো খরচ দেয় না। না দেওয়ার পরে আমি পড়াশোনা ছাড়া দিই।
এই যে পড়াশোনা ছেড়ে দিলেন, এটা কি আপনি আপনার ফ্যামিলিকে জানিয়ে ছেড়েছেন?
হ্যাঁ, জানিয়েছে।
ফ্যামিলি তখন কি বলেছে?
কয় আমি যতটুকু পারি ততটুকু দিতেছি, এর বেশি আমি দিতে পারবো না। পরে আমার সিলেটে একটা সিএনজির কাজে যায়, ওইখানে কয়
আপনার ফ্যামিলি থেকে সিলেটে সিএনজির কাজে
দেওয়া? হ্যাঁ, সিএনজির কাজে দেওয়া হয়। তো সিএনজির কাজে যায়, যাওয়ার পরে ওনারা কয়েকদিন থাকি, তো গ্যাস ওয়ার্ডিং এর যে কাজগুলা ওইগুলার দিকে তাকানো, মানে আমার কত সে তাড়াতাড়ি কাজটা শিখতে এবং তো ওইখানে তাকাইলাম, তাকাইলে আমার চোখে সমস্যা হয়ে যায়। চোখে এক ধরনের মানে কিরকম চোখ উঠা যায়, মানে আমি আর কাজ করতে পারি না। পরে আবার বাড়িতে এসে পড়ি। আসার পরে উনি আবার আমার, আমি পরে বলে আমি পড়বো, পড়ানোর কোনো ব্যবস্থা করা হয় না। আবার একটা কাজে দেয় আমার এক স্বাস্থ্য ভাইয়ের কাছে, চামড়ার ব্যাগের ওই ব্যাগের কাজে আসি। আইসা কয়েকদিন করি, কয়েকদিন করার পর এক জায়গায় নিয়ে দেয়, ওখানে প্রচুর টর্চার করে, রাত্রে 3টা পর্যন্ত কাজ করায়, সকালে 7টার দিকে উঠতে হয়, খাবার ঠিক মতো দেয় না। পরে আমি যে কাপড় টুপুর আনছিলাম সব কিছু ফালাইতে এক কাপড়ে বাড়িতে আবার চলে যায়। চলে যাওয়ার পরে আর কি করবো, তখন আর কোনো কিছুতে দেয় না। আমি বাড়িতেই, পরে আমি নিজে নিজে আমার নানা বাড়িতে যাই। নানা বাড়ি থেকে ওইখানে আমার এক বড় ভাই আছে, মামাতো ভাই, তো ওনার মাধ্যমে আমি টেইলার্স এর কাজে ঢুকি। টেইলার্স এর কাজে ঢোকার পর ওনার কাছে কোন রকম কাজটা শিখি, শিখলে তারপরে নানু বাড়িতে আমি আর করতাম কি, ছোটবেলাতে আমার একটা অভ্যাস ছিল, টাকা না থাকলে নানু বাড়িতে গেলে চাল চুরি করতাম।
ছোটবেলা থেকে অভ্যাসটা ছিল, চাল চুরি করে কি করতেন?
এগুলা বিক্রি করে মজা খাইতাম।
ওকে,
তো এগুলা নানা সহ্য করতে পারতো না। আর কিনতে হয়েছে আমার মামানি, মামানি কিন্তু কম দরে, আমার যদি 5 টাকা দিত 20 টাকা চাল নিয়ে দিয়ে দিতাম, 50 টাকা দাম নিয়ে দিয়ে দিতাম, 10 টাকা দিত।
এগুলো আপনার মামানি আপনার কাছে কিনতো?
মামানি কিনতো।
আচ্ছা,
তারপর ওইখানে থাকতে থাকতে কোন রকম কাজটা শিখি, শেখার পরে একবার এক ঘটনা হয়, আমি ওই ইয়েতে যাই, এক দোকানে আমার মোবাইল একটা ঠিক করতে দেয়, ঠিক করতে দিয়ে ওইখানে একটা মোবাইল ভালো লাগে, তো ওইটা আমার হাতে কতক্ষণ দেখি, দেখার পর উনি অন্যদিকে টাকা রেখে আমি পকেটে ভরে লাই।
এটা কবে করেন আপনি?
এটা হয়েছে 2008 সালে।
ওকে,
পরে আমার খুঁজে আনে, আইনা বলে, আমি কই বলি না আমি নিছি না, তো মামাতো ভাই বলে না ওই ধরনের কাজ করতো না, অন্যায় নাই। পরে আমি এখানে থেকে আমার হাতের যে মোবাইলটা, তারপরে ওই ওনাদেরকে আমার হাতের মোবাইলটা আমার মামাতো ভাই দিয়ে দেয়, আর ওইটা আমি লুকায় রাখি। তখনই আমার মানে মেয়েদের সাথে কথা বলার একটা অভ্যাস হয়ে যায়, আমার এক বন্ধুর মাধ্যমে একটা রং নাম্বারে, রং নাম্বারে কথা বলতাম, ওই চাল চুরি করতাম, এটা করতাম, ওইটা কইরা কইরে নিয়ে রং নাম্বারে কথা বলতাম। তো তারপরে মামাতো ভাইয়ের মাধ্যমে মানে এখান থেকে পরে কয়েকদিন পরে এই মোবাইলটা আরেকজনে নিয়ে যায়, আমারটা আমি এক মামাতো ভাইয়ের ঘরে রাখি লুকায়, ওইখান থেকে কে জানি নিয়ে যায়। পরে এই ঘটনাটা আমি যখন বলি যে আমার এখানে একটা মোবাইল ছিল, আমি বাড়ির থেকে আনছিলাম, তো তোর বাড়ির থেকে কেমন মোবাইল আনছিস? পরে মামাতো বিশ্বাস করে দেওয়া ওই মোবাইলটা নিয়েছিল। পরে রাত্রে আমার প্রচুর টর্চার করে, টর্চার করার পরে আমি চলে আসা করি ঢাকায়, কোন রকম অর্ধেকটা টেইলার্স এর কাজ শিখি, পরে ঢাকায় চলে আসি, আসার সময় মামাতো ভাইয়ের মোবাইলটা আবার নিয়ে আসি, আর না এক জায়গায় 600 টাকা বিক্রি করি, বিক্রি করে তারপর এটা দিয়ে ঢাকায় আসি। আইসা একটা হোটেলে উঠি, যাত্রা বাড়িতে, হোটেলের কাজ নেই, হোটেলে কয়েকদিন কাজ করি, আমার আরেকটা মামাতো ভাই থাকতো, ও যথেষ্ট হেল্প করতো আমারে, তো ও আমার এখানে রাখে, রাখার পরে আমি একটা লোকের মাধ্যমে টেইলার্স এর কাজের মানে শিখার জন্য আরেকটা লোকের সাথে পরিচয় হয়। হোটেলে, ওনার দোকানে যাই, ওনার দোকানে থাকি, দেখা 2 বছরের মতো ওনার দোকানে কাজ করি। কাজ করার পর উনি আর আমার কারিগরিতে দেয় না, মানে এমনি বিনা বেতনে বাড়িতে যদি যাইতাম তো 300 টাকা 200 টাকা এরকম দিত। তারপরে আমি ওনার কাছ থেকে কয়েকদিন পরে চলে আসা করি, আইসা আবার আরেক জায়গায় কাজে ঢুকি, তখন পুরা কাজ জানি, তো কাজ করি। কয়েকদিন কাজ করার পর আমি অসুস্থ হয়ে যেতাম, অসুস্থ হওয়ার পরে আব্বু বাড়িতে ফোন দেয় করনা, বাড়িতে আউন দিত না, এখানে থাকতে হইব। তো কয়েকদিন থাকার পরে ওইখান থেকে আবার ওনারা আমার টাকা ফেলে দিছে, 2000 টাকা পাই, আমার টাকা দেয় না।
কে?
মানে মালিকে।
মালিকে, ওকে।
টাকা দেয় না দেখে আমি ওনার মোবাইল, কারিগরের আর আমার সাথে আরেকজন কাজ করতো, ওর মোবাইলটা আমি নিয়ে চলে আসা করি।
আচ্ছা,
বাড়িতে আমার টাকা দেয় না দেখে। তো ওইটার দাম তখন উনি কিনছিল 5000 না 6000 টাকা দিয়ে। তো আমার আবার অ্যাড্রেস লেখা ছিল, অ্যাড্রেস অনুযায়ী উনি আমার বাড়িতে যায়। কয়েকদিন পরে বাড়িতে গেলে আব্বু আমার ওই মোবাইলটা দিয়ে দেয়, আমার টাকাটা আর দেয় না উনি, আরো 500 টাকা গাড়ি ভাড়া আমার আব্বু দিয়ে দেয়।
আচ্ছা,
দেওয়া দেওয়ার পরে আমি এরকম ভাবে চলি, মানে ফ্যামিলিতে কোনো যোগাযোগ জিনিসটা আর পাই না। তারপরে আমি একভাবে কাজ করি, করার পরে বিভিন্ন জায়গায় যাই কাজ করি। তো কিছুদিন পরে আমি আবার যাত্রাবাড়িতে একটা দোকানে কাজ করি। তো ওইখানে আসার পরে এক বাড়িতে ভাত খাওয়ার জন্য দেওয়া হয়।
ভাত খাওয়ার জন্য?
হ্যাঁ, ভাত খাওয়ার জন্য।
ভাতের বিনিময়ে আপনার কি করতে হবে ওই বাড়িতে?
ওই বাড়িতে মানে 500 টাকা দিতে হইব প্রতি সপ্তাহ।
আপনার বাড়ির পাশেই ছিল এটা?
না, এটা আমার বাড়িতে না, বলতে ঢাকায়।
আচ্ছা,
তো ওইখানে একটা মেয়ের সাথে পরিচয় হয়, রুদিনা নাম, তো ওর সাথে কথা বলি, তো ওর সাথে রিলেশন একটা হয়। ওরে আমি দেখতাম তখন আমার চেহারা টেহারা একটু ভালো ছিল, স্বাস্থ্য ভালো ছিল। ও আমার খাওয়াইতেও যায়, খাওয়ানোর সময় প্রায় সময় তাকাই থাকতো, আমার কথা নাকি ওর কাছে ভালো লাগতো।
মেয়েটা কি করতো বেসিক্যালি বাড়িতে?
বেসিক্যালি ওই বাড়ির ওনার যে খাওয়াইতো ওনার মেয়ে।
আচ্ছা আচ্ছা, ওনারই মেয়ে ছিল?
ওনারই মেয়ে ছিল। ও তখন এইটে পড়ে, 2009 শেষ দিকের ঘটনা।
আচ্ছা আচ্ছা,
তো ওর সাথে আমি ফোনে কথা বলতাম, প্রচুর পরিমাণ কথা বলতাম, তোর আমি ফোন কিনা দিই একটা, এইভাবে মোটামুটি অনেকদিন ওর সাথে কথা হয়। তো একটা সময় আমার প্রচুর অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার পরে আমি ডাক্তার দেখাই, ডাক্তার দেখাইলে বলে আমার হাতে একটু সমস্যা আছে, অপারেশন করাইতে দিব। তখন আমার বাড়িতে আমার আব্বু নাই না, আমার নানু বাড়িতে যাই। তো পরে নানু বাড়ি থেকে আমার মানে আম্মুরে মারার কারণে মারছিলাম, হয়েছে আমার আম্মু দেখতে পারতো না দেখা। তো আমার আমার ফুফু বলে আমার জায়গা টাইগা যা আছে বাড়িতে সবগুলো আমার মারে দিয়ে দিব।
আচ্ছা,
এই কারণে উনি আমার বাদ দেয় না ঠিক মতো, এই কারণে আমি ওনারে মারি। মারার পরে আব্বু আসে, আব্বু আসে আবার আমার ধরে মারে, মারার পরে আমি আবার ঢাকায় চলে আসা করি।
আপনি আপনার মার গায়ে হাত তুলে ফেললেন?
হ্যাঁ, তুলে ফেলছি।
এটাই হয় আসলে, যাকে ভালো করে মানুষ করা যায় না সে আসলে আমাদেরকেই কোনো না কোনো ভাবে ভালো থাকতে দেয় না। ওকে, হ্যাঁ, তারপর?
তারপর ওনাকে মারার কারণে তখন আমার আর বাড়িতে নিত না, তো আমি আবার নানু বাড়িতে যাই, আবার ওই থাকে মামাতো ভাইয়ের সাথে আমি এক ডাক্তারের কাছে যাই। তখন ডাক্তারে বলে যে ওর হার্টের সমস্যা আছে, যদি 3 মাসের ভিতরে অপারেশন না করে তাহলে মারা যাইব।
এই সময় ডাক্তার এটা বলে?
ডাক্তার এটা বলে।
ওকে,
তো মামাতো ভাই আব্বুরে বুঝায় বলে, বলার পরে আমার আম্মুর আয়না বুঝায় টুঝায় বাড়িতে দেওয়া হয়। তখন বাড়িতে সুন্দরী ব্যবহার সবাই করে, আমিও করি। পরে অপারেশনের টাকা, এখন আমার আব্বুর পক্ষে 2 লাখ টাকা ম্যানেজ করা সম্ভব না অপারেশনের জন্য।
প্রিয় শ্রোতা, আমরা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি, এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আজকে যে ছেলেটিকে আমরা এখানে পেয়েছি তার নাম হচ্ছে জুনায়েদ। এই জুনায়েদ এসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, এবং জুনায়েদের যে জীবনের অপ্রিয় সত্য বা অপরাধ সেটার ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমরা। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 3 মিনিটের, ওকে দেখার জন্য হোক। এবং একই সাথে আপনারা যদি এবিসি রেডিওর ফ্যান কিংবা মেম্বার হয়ে যেতে চান জেবিএসবির, তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। Pitch you 15 minutes for Royal Tiger Drink presents Jaha Bolibo, Shatto Bolibo. Recharge yourself. 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের যিনি এক্সপার্ট প্যানেলের মেম্বার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর তাকে আমরা লাইনে পেয়েছি কিনা এটা নিশ্চিত করতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমরা অনুষ্ঠান শুরু করে দিয়েছি এবং আশা করছি প্রথম থেকে আপনি আমাদের সঙ্গে ছিলেন, একটু নিশ্চিত করে নিলাম যে আপনি আমাদের সাথে আছেন কিনা। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ওকে প্রিয় শ্রোতা, আমরা ফিরছি আবারও জুনায়েদের কাছে। জুনায়েদ যেখান থেকে ছিল সেখান থেকে আমরা ফিরবো। আর এই ফাঁকে আপনাকে বলতে চাই, এই অনুষ্ঠানে যদি আপনি আসতে চান আপনার জীবনের অপরাধ কিংবা ভুলগুলো নিয়ে, তাহলে আপনি আমাদেরকে নক করতে পারেন, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 2 চাপবেন। চাপার পরে আপনি ফোন থেকে যে ডিরেকশন বা নির্দেশনা শুনতে পাবেন সেই অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন এবং আপনি আপনার ফোন নাম্বার দিতে ভুল করবেন না। ওকে, চলে যাচ্ছি আবার জুনায়েদের কাছে। জি, আপনার হার্টের অপারেশনের জন্য ডাক্তার বলেছে 2 লক্ষ টাকা প্রয়োজন এবং সেটা কিভাবে জোগাড় হবে আপনি সেই বিষয়ে কথা বলছিলেন। তারপর
তো টাকার জোগাড়ের জন্য আব্বু বলে যে কারো কাছে হয়তো আমার নানা বাড়ির আর্থিক অবস্থা ভালো, তো আমার নানারে বলে কিছু টাকার জন্য তো নানা বলে 40,000 টাকা দিব। তো আমার আর আত্মীয় স্বজন যারা আছে সবাই মোটামুটি দেয় টাকা। তো তারপরে আব্বু যে মসজিদে থাকে ওই মসজিদ মানুষের কাছে বলার পরে ওনারা প্রায় 40-50,000 টাকার মতো ব্যবস্থা করে দেয়। তো টাকাটা আস্তে আস্তে অনেক কষ্টে ম্যানেজ হয়। তো লাস্ট 10,000 টাকার প্রয়োজন ছিল। তো আম্মুর একটা জিনিস ছিল, আব্বু বলে জিনিসটা বন্ধক দেওয়ার জন্য, আম্মু আর দেয় না জিনিসটা বন্ধক দেওয়ার জন্য। তো 10,000 টাকা
গোল্ডের
ওই জিনিসটা বন্ধক দিতে বলে, তো দেয় না। উনি আমার সাথে খারাপ ব্যবহার করে, আব্বুর সাথেও খারাপ ব্যবহার করে। আব্বু আমাদের ঢাকা মেডিকেলে আন্না ভর্তি করে আমার এক ফুফার মাধ্যমে। তো তারপরে ওনারা আমার রেফার করে সোহরাওয়ার্দী হাসপাতালে। সোহরাওয়ার্দী হাসপাতালে যাই ও ফাঁকে আরেকটা কথা বলি যে আমার সবসময় আব্বু একটা ডাক্তার দেখাইতো রাউন্ডের ডক্টর সিরাজুল ইসলাম, উনি অনেক ভালো একটা মানুষ। তো উনি এক ডাক্তারের ঠিকানা দিছিল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। আমি আব্বুরে বলতাম যে ওইখানে যাই, ওইখানে গেলে দেখি কি বলে উনি। তো ওনার কাছে যাই, যাওয়ার পর উনি বলে 1,40,000 মধ্যে হইলে আমরা অপারেশন করে দিতে পারবো প্যাকেজের মাধ্যমে। তো ওনারা সবকিছু কাগজপত্র আমার দেখে পরীক্ষা টরীক্ষা করায় করা বলে যে অপারেশনের একটা ডেট দেয়। ডেট দেওয়ার পর আমরা পরের সপ্তাহে আসি। আইসা স্যার অপারেশনের কিছুদিন আগে মানে রুজিনার সাথে হুট করে ও আমার সাথে কথা বলে না।
কোন রুজিনা এটা?
রুজিনা যে ভাত খাইতে যাওয়ার সাথে পরিচয় হয়েছিল।
আচ্ছা, ওই মেয়েটার সাথে যাদের বাড়িতে আপনি ভাত খেতেন এবং 500 টাকার বিনিময়।
তো অনেকদিন ধরে ফোন দেয় না। তো ফাঁকে দিয়ে দেখি ও আরেকটা ছেলের সাথে কথা বলে, ফোনটা ওয়েটিং থাকে, আমার ফোনটাই দেওয়া কিন্তু ওয়েটিং থাকে। তো আমি আসি, আইসা স্যারা দেখি যে তোমার ফোনে এই ছেলে ফোন দেয় কি জন্য, দে এটা আমার মামা লাগে। তো আমি অন্য মাধ্যমে খবর টবর নিয়ে দিই, ওই ছেলে আমার বলে ওই ছেলের নাকি ও পছন্দ করে, আমার এমনি দুষ্টামি করে বলছে। তারপরে আমি ওর সাথে রাগারাগি করে এক পর্যায়ে শেষ করে দিই, তোমার সাথে আমার কোনো কথা নেই। তো আবার 3-4 দিন পরে ও আবার ফোন দেয়, আমি হাসপাতালে ভর্তি ছিল না, ফোন দেয় দেয়া বলে যে আমি যা করছি ভুল করছি, আমি ওই ছেলের পছন্দ করি না, আমি আপনার পছন্দ করি, আপনি অপারেশন করে ভালো হন, তারপর আপনার সাথে আমার কথা হইব। তো আমি অপারেশনের সময় যাই, অপারেশনে করতে যাই, তা আব্বুর সাথে আসে, ওনারা আমার একটা অপারেশন থিয়েটারে নিয়ে যায়। তো ওইখানে দেখি এত যন্ত্র, ওগুলা দেখে আমি বই পাওয়া যায়। তো বই পাওয়া যাওয়ার পরে অপারেশনটা করানো হয়। তো আমার 24 ঘন্টা পরে জ্ঞান ফিরে।
24 ঘন্টা কি হলো কিছু জানেন না?
কিছু জানি না। তো 24 ঘন্টা পরে জ্ঞান ফিরে, জ্ঞান ফিরার পরে আমি দেখি এখানে একটা বুকে একটা দাগ। দাগটা দেখে আমি প্রচুর কান্না করি যে এইটা কি হইলো আমার, বুকটা শেষ করে দিল। তো এখানে বুকটা এরকম দেখি, দেখার পরে আমি পানি চাই। তো আমি পানি চাওয়ার এক পর্যায়ে আমার খালি আমার আব্বুর কথা কারোর কথা মনে হয় না, মনে হয় রুজিনার কথা যে ওরে একটা ফোন দেবো। কারণ ফোন তো আমার কাছে এইখানে কোনো ফোন নাই। তো এক নার্সের খুব রিকোয়েস্ট করি, 500 টাকা দিই নার্সের, দিয়ে ওর মাধ্যমে ফোন দেয় একটা। পরে উনি বলে যে ও ভালো আছে, পরে ফোন দেওয়া হইব, আমি পরে ফোন দেবো। ওর সাথে কথা বলি, বলার পরে এরকম ভাবে কয়েকদিন চলে যায়, অপারেশনের মোটামুটি সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে আমার আম্মু এইসব বিষয় নিয়ে প্রচুর টর্চার করে আমার, দেখতে পারে না। তো আমি এক পর্যায়ে ডাক্তারে কিছু ঘুমের ট্যাবলেট দিছিল, ঘুমের সমস্যা আমার হার্টের সমস্যার কারণে ঘুমের ট্যাবলেট খাইতে হয়। তো আমি 30টার মতো ঘুমের ট্যাবলেট খাইয়া ফেলি এক রোগী। তারপরে রুজিনা ওই টাইমে আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো। তারপরে আবার ডাক্তারের কাছে নিয়ে আসে ঢাকা, ডাক্তারে দেখে বলে মনে হয় কিছু খাইছিল, ঠিক হয়ে যাইব। পরে ঠিক হয়ে যায়, কিছুদিন পরে আবার আমি বাড়িতেই কিছু করি, মানে টুকটাক কাজ টাজ করি, তো এই কাজ আমার আর ভালো লাগে না। তো আমার এক দুলাভাই বলেন ঢাকাতে বসুন্ধরা সিটিতে একটা কোম্পানিতে চাকরি করার জন্য, তো এইখানে মোটামুটি চাকরি করি। তো এই সময় আবার যাত্রা বাড়িতে ওই জায়গায় যাই, রুজিনাদের এখানে গিয়ে দেখি রুজিনারে ওর সাথে রিলেশনটা আবার শুরু হয়। শুরু হওয়ার পরে ও আমার কাছে মোবাইল চাইছে আবার ফার্স্ট, তখন আমার কাছে টাকা নাই, তো আমি দোকান থেকে চুরি করে নিয়ে মোবাইলে টাকা আবার দিই। আর আবার পরীক্ষা ছিল জেএসসি 2010 হইব, তো জেএসসি পরীক্ষার সময় বলে যে ওর টাকা শর্ট, টাকা দিতে হইব 20,000। তো আমি দোকান থেকে কোন রকম ভাবে চুরি টুরি করে 20,000 টাকা ওরে মিলাই দেই। কিছুদিন এরকম ভাবে যাই, তো এক পর্যায়ে আমার দুলাভাই বিষয়টা জানে যে ওর টাকা দেয় ওর নানে এক মেরে নেয় করতে টাকা দেয়, এটা জানে না। তো জানার পরে ও এটা আমার বাড়িতে জানাজানি হয়ে যায়। তো আমি এটা যাই না, এখান থেকে চলে যাই, যে আবার ওই জায়গাতেই ও রুজিনাদের বাসায় খাই আর আরেক জায়গায় কাজ করি। কাজ করার পরে ওইখান থেকে রুজিনা কিছুদিন পরে আবার 20,000 টাকা চায়, তখন আমি আর 20,000 টাকা দিতে পারি না। তো তারপরে আমার হাতে একটা স্যামসাং গ্যালাক্সি সেট ছিল, ওইটা বিক্রি টিক্রি করে 5,500 টাকা মিলাই দেই রুজিনারে। দেওয়ার পরে রুজিনা মানে ওই টাকাটা নেয় না, ও আরেকটা ছেলের সাথে কথা বলে, এই বিষয়টা আমি জানতাম না, খুব খারাপ খারাপ কথা বলতো। তো ওই ছেলেটা আমার সাথে ফিজিক্যাল এর অনেক কথা বলতো, তো আমার কিছুটা পিওর দেয়
ওই ছেলে আমার সাথে ফিজিক্যাল ব্যাপারে কথা বলতো।
হ্যাঁ, ওই না রুজিনার সাথে বলতো, রুজিনার সাথে বলতো ওই ছেলে আমার শোনায়। শোনানোর পরে তো আমি রুজিনার খারাপ বাবা শুরু করি, তো এই বিল্ডিং করবে কেন, আরেকটা ছেলের সাথে কথা বলে আমার সাথেও বলে। তো তারপরে আমি আবার ঘুমের ট্যাবলেট খাই, পরে যে দোকানে থাকতাম ওই মালিককে আমার নিয়ে আব্বুর কাছে ফোন দা বলে যে এই মনে মনে আপনার ছেলে এখানে একটা বাজে মেয়ের পাল্লাই পড়ছে, ওনারে নিয়ে যান আইসা। তো নিয়ে যায় বাড়িতে, বাড়িতে যাওয়ার পরে আমি খুব কান্নাকাটি করি, পরে আব্বুর রুজিনার বিয়ে করাইতে আমার রাজি হয়। তো রাজি হওয়ার পরে রুজিনারে ফোন দেয়, দিলে রুজিনা অস্বীকার করে যে আমার সাথে কোনো রিলেশন ছিল না। তারপরে আমি রুজিনার সাথে সবকিছু শেষ হয়ে যে পরে আমার এক খালাতো ভাই আসে আমাদের বাড়িতে বেড়াইতে, তো তখন আমি একটা সিগারেট খাইতাম না, তো আয়সা বলে সিগারেট খাবি, তোর যেহেতু খারাপ লাগে সিগারেট খা একটা।
কে বলে এটা?
আমার খালাতো ভাই, আমার
সৎমার
সম্পর্কে খালাতো ভাই, তো ওটা সিগারেট দেয় তাই সিগারেট খাই।
একটা জিনিস আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে ওর ব্যক্তিগত সম্পর্ক সেখানেও এক ধরনের অসুস্থতা, এবং একই সাথে পারিবারিক যে সম্পর্ক সেখানেও কিন্তু এক ধরনের অসুস্থতা, এবং এই জায়গার মধ্যে ও শারীরিক ভাবেও অসুস্থ। সবকিছু মিলিয়ে ওর যে বেড়ে ওঠা সেটার ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ওকে এক ধরনের ফ্রাস্ট্রেটেড ওয়ার্ল্ডের দিকে নিয়ে যাচ্ছে। ওকে, হ্যাঁ বলুন। তারপর
আমি সিগারেট দেয় একটা, তো কিছুদিন পরে বলে এখানে গাঞ্জা পাওয়া যায় কিনা, তো আমি বলি এক জায়গায় গেলে পাওয়া যাবে, কিন্তু আমি তো আমি গিয়ে আনতে পারবো না, আমার দেখলে দিব না, তোমার আনতে দিব না, তুই যা তোরে দিব। তো আমি যাই গিয়ে সেটা আনি, আনিয়ে আমার বানায় দেয়, দিয়ে বলে টান দেয়। আমি তো এইগুলো আমি কোনো সময় খাইছি না, আমি খামো না, পরে ও আমার খাওয়ায়, দেখে ভালোই লাগে। তারপরে আবার কিছুদিন পরে ও আবার আসে, আসে এরকম কন্টিনিউ সিগারেট আর গাঞ্জা খাওয়া শুরু করছে। একদিন নিয়ে যায় ফেন্সিডেল, আমাদের এখানে পাওয়া যায়, তো ফেন্সিডেল খাওয়াইতে নিয়ে যায়, ফেন্সিডেল খাই। ফেন্সিডেল খাওয়ার পর থেকে মানে আমার কেমন জানি আব্বুর সাথে খারাপ ব্যবহার শুরু হয়, সবার সাথে আমি খারাপ ব্যবহার করি, ভালো কারোর সাথে কোনো ভালো কথা বলতে পারি না।
দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ড্রাগ কি করে? ড্রাগ এক ধরনের রিলিউশন ক্রিয়েট করে মনের মধ্যে, এবং এক ধরনের রাফনেস ক্রিয়েট করে, যেটা ফেরোশাস অ্যাক্টিভিটিজ এর জন্য অনেক বেশি দায়ী। এবং এই সময়টাতে যত রকমের খারাপ বিহেভ আপনি করবেন, আপনি হয়তো বুঝতেও পারবেন না যে আপনি আসলে কতটা খারাপ বিহেভ করছেন। যখন আপনি সুস্থ এবং স্বাভাবিক হয়ে যাবেন তখন তো কিছুই মনে থাকবে না আপনার, বাট এই সময়টাতে অনেক কিছুই ঘটে যায় যেগুলো ব্যক্তিগত জীবনে অনেক বড় বড় ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে, সেটা একটা স্লিপিং পিল থেকে শুরু করে যে কোনো ধরনের হাই ডোজ ড্রাগও হতে পারে। ওকে, হ্যাঁ বলুন। তারপর
আমি ড্রাগস নেওয়া শুরু করি, ড্রাগস খাওয়া শুরু করি, ইঞ্জেকশন নিতাম।
কিসের ইঞ্জেকশন দিতেন আপনি?
এটা খালাতো ভাই যখন ইঞ্জেকশনটা নিয়ে আসতো, তো কোথা থেকে আনতো এটা জানতাম না আমি, আমার বলতো না, কিন্তু বলতো আয়সা এরকম হাতের মধ্যে একটা রগের মধ্যে ও নিজেই দিত।
ও কি নিজেও নিত এটা?
হ্যাঁ ও নিতেও নিত, নিলে কেমন জানি আমার মাথা জিম জিম করতো, কারোর সাথে কোনো ভালো ব্যবহার করতে পারতাম না, বাসায় যাইতাম না, রাত্রে 11-12 বাজে বাসায় যাইতাম না, বসে থাকতাম জমির মধ্যে, বসে হালে কেমন ভাবতাম রুজিনার কথা সব বলে দেবে। আর ও আরেকটা কথা শিখিয়ে দেয় আমারে, এখন থেকে প্রেম করলে নষ্ট করবি।
তারপর গুলাইনা দিত, আমি দিতাম চার পাঁচ দিনের কম দিই, দেওয়ার পর আমার হাতে ব্যথা করে, কেমন জানি লাগে, আমার হার্টের প্রেসার বাইরে যায়, কেমন জানি ব্যথা ব্যথা অনুভব হয়, গলা দেয় রক্ত বের হওয়া বা শুরু হয়, তখন আমি চোরে বলতে পারতাম না। পরে আমি বলি আমি ইডি দিব না, শুধু সিগারেট খাবো। তো সিগারেটের টাকা না থাকলে মাঝে মধ্যে করতাম কি, আব্বার সাথে ঝগড়া করতাম, আম্মুর সাথে ঝগড়া করে 10-20 টাকা যাই নিতাম, নিয়ে আসলে সিগারেট না পাইলে তখন বিড়ি কিনতাম, এক প্যাকেট বিড়ি জায়গায় গিয়ে খাইতাম। তো এরকম ভাবে ও আবার কয়েকদিন পরে আসে, তো আসার সময় ওর কাছে কোনো টাকা নাই, তো বলে টাকা ম্যানেজ করার জন্য, কারণ বলে আমি টাকা কোনো রকম ভাবে করা সম্ভব না। পরে ও আমার আরেক মামাতো একটা মোবাইল নিয়ে আসে, ও মোবাইলটা আবার বিক্রি করি, বিক্রি করে এক জায়গায় যাই, গেছে বাংলা মর্যাদারে বলে ওই খাই। হ্যাঁ, আর সেটা বাড়িতে যখন আসি তখন আমার আরেক মামাতো ভাই গন্ধ পায় আমার মুখের দিকে, পায় এটা বাড়িতে বলে, মোবাইলের কথাটাও বলে, বলার পর আম্মা মারামারি করে, আব্বু মারে, মারার পর আমি বাড়িতে চলে আসা করি, আমার এক স্বাস্থ্য বাইরে এখানে উঠি, ওঠার পর ওইখানে কাজ করি, ওইখানে আসলাম মোটামুটি সবকিছু ভুলা। তো মধ্যে আবার কয়েকদিন রুজিনার জন্য তাবিজ খুঁজছি, উনি বিভিন্ন ফকিরের কাছে গেছে, টাকা পয়সা যাই ছিল সবগুলাই তাবিজের পিছনে দিছি। একটা বন্ধু বলছিল, সুমন নাম, ও বলছিল যে তাবিজে কাজ হয়, আমাদের এখানে একটা কবিরাজ আছে ভালো নাম করা লাল শাহ ফকির বলে, মানে ওইগুলা করে, কিন্তু ওইটি সব বোয়া, মানে পরে আমার প্রথম বললো নাম ঠিকানা, ওর বাবার নাম মার নাম এগুলা দিতাম, আর 2500 টাকা দিতাম, 2500 টাকা নিয়ে দেই, আর ওর নাম ঠিকানাটা দেয়, এক সপ্তাহ নিয়ে দেয়, এক সপ্তাহের ভিতরে আমার কাছে ফোন দিব, কিন্তু আমার কাছে কোনো ফোন দেয় না। তো এক সপ্তাহ পরে বুঝতে পারি যে এটি এমনি বোয়া, এটির কাছ থেকে সরে আসা পড়ি, হাজারিবাগে আমার এক কাস্ত ভাইয়ের কাছে আসি, আইসা এখানে কাজ টাজ করি, কিন্তু আমার এই নেশাটা আর যায় না, ওর সাথে যে খাইছি এগুলা পরে ওইখানে কিভাবে এটি পাম। তো একটা লোকে মানে দেখছে একদিন খাইতে আসে, পরে বলি, পরে ও 20 টাকা দিয়ে আমার আয়না দেয়, গাঞ্জা আয়না দিলে ওইখানে খাই, ওইখানে খাইতে খাইতে এমন অসুস্থ হয়ে যাইতেছে, আমি কোনো কিছু আমার ভালো লাগে না, শুধু ভালো লাগে এগুলাই, খারাপ ব্যবহার এগুলা ভালো লাগে। তো কয়েকদিন থাকার পরে আমি কিছু টাকা দেনা হয়ে যায়, আমি যার কাছে খাই ওনার টাকা দিতে দেবো, কিন্তু আমি সব টাকা নিয়ে নেশা করে ফেলছি, কি করবো। পরে ওই স্বাস্থ্য ভাইয়ের মোবাইলটা নিয়ে আবার চলে আসা পড়ি এখান থেকে, এখন আর আমার বাড়িতে উঠাইবো না,
বাড়িতে আপনাকে আর তুলবে না,
বাড়িতে আর তুলবে না। এত কিছু পরে তো ফাঁকে আবার আরেকটা দিন হয়েছে, আমরা একদিন মারছিলাম,
আরেকটি বিরতির ঘন্টা শুনতে পেয়েছি এই জায়গাটিতে। আমরা ছোট্ট আরেকটা বিরতি নিতে চাই। আমরা দেখতে পাচ্ছি একটা ছেলে কিভাবে ফ্যামিলিতে স্পয়েলড হয়ে যায়, একটা পরিপূর্ণ শাসন কিংবা পরিপূর্ণ আদর যত্নের অভাবে, এবং একই সাথে স্পয়েলড যে হচ্ছে সে কিভাবে একটা পুরো কমিউনিটিকে স্পয়েল করে দিতে পারে। একটা কথা সবসময় বলে থাকি যে কোনো খারাপ মানুষকে বাদ দিয়ে তাকে সাইড করে রেখে যদি আপনি মনে করেন আপনি খুব ভালো আছেন, তাহলে ব্যাপারটা হবে এরকম যে আপনার বাসার মধ্যে আপনি খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন, কিন্তু বাসার দরজা খুললেই যে অপরিচ্ছন্ন নোংরাটা আপনার দরজার সামনে পড়ে আছে সেটা, এবং সেই অপরিচ্ছন্নতা আসলে আপনাকে ভালো থাকতে দিচ্ছে না। কারণ শুধুমাত্র ঘরের মধ্যে থেকে ভালো থাকা যায় না, আমাদেরকে বাইরে আসতে হয়, এবং বাইরেটা হচ্ছে আমাদের কমিউনিটি। এই কমিউনিটিটাতে যদি আপনাদের ভালো থাকতে হয়, যদি আমাদের ভালো থাকতে হয়, তাহলে অবশ্যই এই মানুষদেরকে ভালো পথে আনতে হবে, এবং সেটা রাস্তা বিভিন্ন রকম ভাবে হতে পারে, এবং একই সাথে জেবিএসবি কাজটি করে যাচ্ছে, কারণ আমরা বিশ্বাস করি যে অনেক মানুষ আছেন যারা জুনায়েদের মতো হতে পারেন, সেই সব মানুষ আজকে জুনায়েদকে শুনে সিদ্ধান্ত নেবেন তারা জুনায়েদের মতো হবেন না, কিংবা অনেক জুনায়েদ আছেন যারা জুনায়েদের মতো, তারা আজকে জুনায়েদ জুনায়েদকে শুনে সিদ্ধান্ত নেবেন যে তারা সঠিক পথে চলবেন। এবং একই সাথে জুনায়েদ যারা হয় তাদের যে একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে, সে ব্যাকগ্রাউন্ডে আমার আপনার একটা ভূমিকা থাকে, সেই ভূমিকার জায়গাটিতে কখনো যেন জুনায়েদ না হয় সেজন্য আমরা যেন সচেতন হই, সেই শিক্ষাটিও পেতে পারি আমরা আজকে যাহা বলিব সত্য বলিব থেকে। সবচেয়ে বড় ব্যাপারটি হচ্ছে যাহা বলিব সত্য বলিব তো এখন সেই সব অতিথিরা আসেন যারা স্বয়ং যাহা বলিব সত্য বলিব শুনে নিজের বিবেকে জাগ্রত করেছেন, এই অর্থে যে তারা আর ভুল করতে চান না। সেরকমই একজন অতিথি হচ্ছেন আজকের জুনায়েদ। আমরা তাকে নিয়ে ঠিক রাত 12:06 আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। FM 89.2 জীবনের কাছে কাছি, সুন্দর আগামী চাষা করবে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। সময় 12:06, আরো একবার স্বাগত জানাচ্ছি সবাইকে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আপনারা সবাই শুনছেন ABC রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং চলছে বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। এখানে এসে যদি আপনি আপনার জীবনের অপরাধগুলো ভুলগুলো কনফেস করতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজের আর কেউ কখনো না করুক, তাহলে ফোন করুন আমাদেরকে। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপর ফোন থেকে যে কথাগুলো আপনি শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। এছাড়া আপনি আমাদেরকে SMS ও করতে পারেন যদি এই অনুষ্ঠানে আসতে চান। সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন ABC স্পেস আমাদের অনুষ্ঠানের কোড, JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। শুধুমাত্র যারা কনফেস করতে চান তারা এই নম্বরে টেক্সট করবেন, আমাদের টিম মেম্বার যারা রয়েছে তারা অতি শীঘ্রই আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমরা আবারও ফিরে যাচ্ছি জুনায়েদের কাছে। জুনায়েদ, আমরা যে জায়গাটিতে ছিলাম ঠিক সেখান থেকে ফিরতে চাই। তারপর
খাওয়া শুরু করে, ও আর আমি দুজনে মিলে, এখন খালা তো ভাই আর আসে না, আমি আর ও খাই,
মানে একজন আরেকজনকে স্পয়েল করে। এবং এগুলো জিনিস যেটা হয় যে এক একা খেতে ভালো লাগে
না,
খেতে ভালো লাগে তাই না?
পার্টনার ও এরকম একটা রিলেশন ছিল, তার কারণে ও খাইতো। তো ওর যখন ওরা আর আমি খাইতাম, তো এক সময় মানে রাত্রে 12:00-1:00-2:00 বাজে যাইতো, তখন ঘরে যাইতাম, ঠিক মতো গোসল করতাম না, পা ধুইতাম না, এমনি গিয়ে বিছানার মধ্যে শুয়ে থাকতাম, আর ভাত না পাইলে আম্মুর সাথে খারাপ ব্যবহার করতাম, রাত্রে ভাত দিত না। তো তারপরে একদিন রাত্রে দরজা খুলে না, সারা রাত্র দরজা খুলে না, টুকনাইতে আসি, তো খুলে না দেখে দরজা ভেঙে লাগে, ব্যাঙের ভিতরে ঢুকে ঘুমায় থাকি।
দরজা ভেঙে ভিতরে ঢুকে যান,
ভিতরে ঢুকি।
সেই সময়টাতে আপনার মা ঘুম থেকে ওঠে না?
উঠে
যায়,
তখন হাতে একটা বডি নেই, বডিটা কূপ মারতে যায়।
আপনার মাকে?
আমাকে।
ওকে,
কূপ মারতে যায়। পরে উনি চিল্লাচিল্লি করে সবাই আইসে আমার দরজাটা এক কোনার মধ্যে বলে ঘুমায় থাক, কারণ কি আমার সাথে কোনো খারাপ ব্যবহার না করলে আমি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করতাম না। তো উনি আমার সাথে এরকম করে কেন, আমার লাগে বাদ রাখে না, আমার দরজা খুললা দেয় না। পরে আব্বু আসে বাড়িতে, আইসা সাইড আমার খুঁজে খুঁজার দরজা আনে। আবার পরের দিনে এক সেম ঘটনা, দরজা খুলে না। পরে আমি চারদিকে কেরোসিন কিনে আনি 1 লিটার, এনা ঘরের মধ্যে আগুন দেওয়ার জন্য চেষ্টা করি।
মানে কি ঘরে চারদিকে আপনি ছিটাই দেন?
ছিটাই দেয়। পরে মেজ বাড়ি দেয়, আম্মু ঘরে ছিল না, আম্মু আম্মুর মায়ের খেয়ে ওনার বাপের বাড়িতে ছিল গেছে সবসময়।
মানে আপনার মার্কে?
হ্যাঁ।
ওকে,
তো আমি করি ঘরের মধ্যে আগুন দেওয়ার চেষ্টা করি, আমার চাষি দিয়ে খেলা। পরে আমার দরে দরে সেরা আর চাষির দুইটা থাপ্পড় মারে। পরে আমি জায়গা গিয়া সেরা এক জায়গায় বসে থাকি। তা আব্বাই আব্বাই এসে আমার দেখে দূরের দিকে দেখে আমার দূরায়, আমি বিরত এলাকায় আমি আর আসি না। পরে কতক্ষণ পরে আমার কিভাবে জানি একজনে দেখে দেখে আমার দৌড়ে আনে আনা সেরা। পরে চেয়ারম্যানের সাথে আমাদের গ্রামের চেয়ারম্যানের সাথে, চেয়ারম্যান হয়েছে আমার সৎমার আত্মীয় লাগে, তো ওনার সাথে কথা বলে বইলা বলে থানাতে দিয়া দেওয়ার জন্য।
আচ্ছা,
এই ঘটনার জন্য তো আমার থানাতে নিয়ে আসে আমার
বাবা
আর নিজে আমার আর আমার খালাতো ভাই। তো খালাতো ভাই বলে তুই এরকম করস কেন, তুই তো আগে এরকম আসিলে না, তুই এখন এরকম হইলে কিভাবে? পরে আমি বলি আমি একটা জিনিস চাইছিলাম ওনাদের কাছে, আমি একটা মেয়ের সাথে সম্পর্ক করছিলাম, ওনারা কেন মান্না নিল না?
ফ্যামিলিটা মানে নাই?
না, মানে নাই।
আচ্ছা,
দুদিন পরে রাজি হয়েছিল ওরা, কিন্তু আমার ফ্যামিলিটাতে রাজি হয় নাই, যে ওর বাদ বিক্রি করে ফ্যামিলি ভালো না, আমরা ফ্যামিলি অনেক উপরের ফ্যামিলি, এই ফ্যামিলিতে এই মেয়ে আইসা সহ্য হবে না, এটি বলে। আমার এটার মধ্যে আবার আমার বসুন্ধরা দুলাভাই উনি ওর কাছে খারাপ কথা বলে, দুদিনের কাছে আমি বিভিন্ন মেয়ের সাথে প্রেম করি, নেশা করি, তখন আমি নেশা টেশা করতাম না, তো উনি আমার নেশা করি বলে, তো আমি এই কারণে আরো বেশি নেশাটাতে চলে যাই। পরে দুদিন আমার ধরে আমা টেন্ডা নেওয়া যায়, তো হাত গুলা যখন বাঁধে, পরে আমি বলি আমার হাত বাঁধা লাগবে না, আমি এমনি তোমার সাথে যাবো, আমি নিজেরই চাই যাবো, হাত বাঁধবো না। হাত বাঁধলে কিন্তু আমি রাস্তায় ছিলাম। পরে তেলে হাত খুলে দিছে, আর ওই সময় আব্বু আমার খালাতো ভাইরা এরকম একটা লাঠি দিছে, লাঠি দিয়ে আব্বু আগে বাইরে এসে দরজার সামনে বাইরে টাইরে পরে নিচে, তো থানায় নিয়ে আসার পরে থানার লোকে কইছে যদি আপনি আমার কাছে দেন তাহলে আরো খারাপ হয়ে যাইব, কয়েকদিন থাকবো, তারপর আমরা সাইডে দুমু দিলে তখন আরো খারাপ হয়ে যাবে, বাড়িতে নিয়ে যারা সাইডের ব্যবস্থা করে দেন ভালো হয়ে যাইব।
থানার পুলিশ বলেছে?
পুলিশ মানে এসআইজের দারগা, দারগা বলছে। পরে বাড়িতে নিয়ে আসে আবার
থানা থেকে
বাড়িতে নিয়ে আসে, চেয়ারম্যানের কাছে যায়।
আপনার ফ্যামিলি তো জানতো যে আপনি ড্রাগ নিচ্ছেন?
হ্যাঁ, ড্রাগ নিচ্ছি।
ওকে,
তো মানে পুরাটা জানতো না, যে আমি সিগারেট খাই আর গাঞ্জা খাই, এটা
জানতো,
এটা জানতো, আর অন্য কিছু বিষয়
আপনি সিরিঞ্জে করে যেটা নিচ্ছেন বা ফেন্সিডিল খান এগুলো জানতো না?
এগুলা জানতো না। পরে আমি বাড়িতে আনে আইনা আমার গোসল টোসল করাই, সব সারা দিতে বলে, আমি বলছি আপনি সব সারা দিবো। পরে আমি বলি আমার বিয়ে করাই দিবো,
মানে যে কোনো একটা মেয়ের সাথে,
যে কোনো একটা মেয়ের সাথে বিয়ে করাই দিবো, তাহলে আমি হয়তো ভালো হয়ে যেতে পারবো। তারপর ওনারা আমার 6 মাস টাইম দেয়,
6 মাসের মধ্যে
করাবে, কিন্তু 6 মাস পার হয়ে যায় তখন ওনারা বিয়ে করায় না।
আপনার কেন মনে হলো যে আপনি বিয়ে করলে ভালো হয়ে যাবে?
বিয়ে করলে মনে হয় আমি যেহেতু একটা রিলেশনের জন্য একটা মেয়ের জন্য খারাপ করতে যাচ্ছি, তখন হয়তো আমার বিয়ে করাই দিলে আমি ভালো হয়ে যাবো, এরকম আমার বন্ধুও বলছে, আমার নিজের থেকে মনে হয়।
আপনার বন্ধুরা এটা বলেছে এবং আপনার নিজে থেকে মনে হচ্ছে যদি একটা মেয়েকে পাই তাহলে ভালো হয়ে যাবো,
ভালো হয়ে যাবো।
ওকে,
তো ওনারা করায় না। পরে আমি আবার ঢাকাতে চলে আসি, ঢাকাতে এসে একটা রং নাম্বারে একটা মেয়ের সাথে কথা বলি, প্রায় 2 মাস কথা বলি, এটা হয়েছে ময়মনসিংহে বাড়ি, এটা 2 মাস পর আমার সাথে দেখা করতে আসে আমাদের বৈরবে, ব্রাউন ড্রাইভ বৈরবে, তো আমি একটা আবাসিক হোটেলে উঠাই, ওর সাথে আমি ফিজিক্যাল রিলেশন করি জীবনের পাশ।
একটা মেয়ে ফোনে কথা বলে রাজি হয়ে গেল আপনার সঙ্গে আবাসিক হোটেলে আসার জন্য?
প্রথমে রাজি হয় নাই, প্রথমে অনেকদিন ওর সাথে প্রায় 1-1.5 মাস এইভাবে কথা বলি, খারাপ কথা বলি, ভালো কথা বলি, আমি অনেক ভালো ছেলে, তোমার বিয়ে করবো, তো আসে মনে করছে বিয়ে করবো, তো ওইখানে আবার বন্ধুরে বলছি বোয়া একটা কাজে অফিসে নিয়ে যাইতে, তো আবার বোয়া একটা কাজে অফিসে নিয়ে যায়, ওইখানে এমনি একটা কাগজ তৈরি করি, কইরা বলছি আমরা বিয়ে করছি, ওরে বুঝাইছি, বুঝাইছে না, তো ওরে হোটেলে নিয়ে গেছি।
মানে একটা ভুয়া কাগজ দেখি আপনি তাকে হোটেলে
নিয়ে গেছেন।
এই মেয়েটাকে তো আপনি আগে থেকে প্ল্যান করে এই ধরনের কাজ করবেন বলে ঠিক করে কেন ঠিক করেছিলেন?
কেন ঠিক করছি যে আমার একজনের ঠকাইছে, আমি ওরে ঠকাম।
সে মেয়েটা তো আপনাকে ঠকাই নাই, মেয়েটা তো রাজি ছিল আপনাকে বিয়ে করার জন্য, মেয়ের ফ্যামিলি রাজি ছিল আপনাকে বিয়ে করার জন্য, আপনার ফ্যামিলি আপনার সঙ্গে ঠিক করে নাই, তাহলে আপনি মেয়েটাকে কেন ঠকাবেন?
ও প্রথমে রাজি হইলো না, পরে রাজি হয়েছে।
কেন
কেন রাজি হয়েছে? আমি ওরে লোভ দেখাইছিলাম যে আমি তোরে 2 লাখ টাকা দিই, এই কারণে ও রাজি হয়েছিল।
হোয়াটএভার ইট ইজ, এখানে একটা কমপ্লেক্সিটি আমরা দেখতে পাচ্ছি। ও স্যাটিসফাইড ছিল না কোনো রকম ভাবে মেয়েটার কাছ থেকে, এবং যে কারণে ওর মনের মধ্যে আমরা এই যে জাতীয় কেস যেটা পাই, বিশেষ করে প্রেমে ছ্যাঁকাজনিত কেস, যদি একদম সোজা বাংলায় বলি, তার পরবর্তীতে যতগুলো মেয়ের জীবন নষ্ট হয়, বা জীবন নষ্ট শব্দটা আসলে ব্যবহার করা ঠিক হচ্ছে না, যতগুলো কমপ্লেক্সিটি তৈরি হয় এই সম্পর্কের জটিলতার ক্ষেত্রে, বা ওরা যেটা মনে করে যে আরেকটা মেয়ের সাথে এরকম করতে পারলে কিংবা একটা ছেলের সাথে এরকম করতে পারলে এটা একটা বিশাল কিছু পাওয়া হবে, সেই জায়গাটিতে ইটস আ ভেরি কমন কেস। প্রত্যেকের জীবনেই প্রথম প্রেমের সম্পর্কে একটা বলা যেতে পারে একটা খুব দুঃখজনক পরিণতি শেষ পর্যন্ত, এবং সেটাই মূলত টার্ন করে এই খারাপ দিকে যাওয়ার জন্য। ওর ক্ষেত্রেও ঠিক সেটাই হচ্ছে। আচ্ছা, এই মেয়েটা কে নিয়ে এসে আপনি এটা করলেন? তারপর আর মেয়েটার ফ্যামিলি সম্পর্কে আপনি জানতেন
না? মেয়ের সম্পর্কে জানতাম, শুধু এতটুকু জানতাম যে ময়মনসিং একটা মেডিকেল কলেজে ও প্যাথোলজিতে ডিপ্লোমা করতেছে।
এতটুকু? আপনি তো কিছুই করেন না?
না, আমি কিছুই করি না।
আপনার পড়াশোনা তখন কতদূর পর্যন্ত হয়েছে?
তখন আমার পড়াশোনা বাদ।
পড়াশোনা পুরোপুরি বাদ?
পড়াশোনা তো বাদ হয়েছে স্যার, ক্লাস সেভেন থাকি।
ক্লাস সেভেনে থাকি। কত বছরের গ্যাপ হয়ে গেল?
প্রায় চার পাঁচ বছর।
ওই মেয়েটাকে আপনি কি বলেছিলেন?
ও বলছে আমি ইন্টারে পড়ি।
আপনি ইন্টারে পড়েন, সে প্যাথোলজি ডিপার্টমেন্টে পড়ছে, সে আপনার সঙ্গে আসতে রাজি হয়ে গেল, আপনাকে বিয়েও করতে চায়?
হ্যাঁ, বিয়ে করতে চায়।
ফ্যামিলি সম্পর্কে কিছু জানতো?
না, আমার ফ্যামিলি সম্পর্কে কিছু জানতো, আমি শুধু বলতাম আমার মা নাই, একটু একটু বলছিলাম।
বোকামো কত প্রকার ও কি কি হতে পারে একটা মানুষের ক্ষেত্রে? মানুষ এর চেয়েও অনেক বেশি বোকা হতে পারে। যাই হোক, তারপর
ওর সাথে এরকম করি, করার পরে ওর আমার সিম কার্ডটা চেঞ্জ করে ফেলি।
ওকে চলে যেতে বলেন, গিয়ে আপনি সিম কার্ডটা চেঞ্জ করে দেন। মেয়েটা আপনার ফ্যামিলি সম্পর্কে জানলো না, কিছু জানলো না, তারপর একটা ভুয়া কাগজ নিয়ে এসে মেয়েটা সাইন করেনি ওখানে?
হ্যাঁ, করছে।
আপনাকে বিয়ে করে ফেলেছে?
বিয়ে করছে। ও মা আমার প্রতি এমন আকৃষ্ট ছিল, আমি ওর তখন আমার চেহারাটা মোটামুটি ভালো ছিল, আমি ফেসবুকে ওর ছবি পাঠাইছিলাম আমার ফেসবুক আইডির থেকে, তো ছবি দেখে ওর আমার পছন্দ হয়েছে, পরে বলছে আমি আপনাকে বিয়ে করব।
ওকে,
তারপরে বিয়ের ওর সাথে রিলেশন করার পরে বলে তুমি যাও, আমি বাসা ঠিক করি এদিকে, পরে তোমার আমি ফোন দিব, তুমি আসা পড়ো।
তো আপনি এক ধরনের অবৈধ শারীরিক সম্পর্কে গেলেন, এবং এটা আপনি করে মনে করছেন একটা মেয়েকে আপনি নষ্ট করেছেন, তাই তো? এটা আপনার চিন্তা ভাবনা। কতটা প্রিমিটিভ এক ধরনের মান্ধাতার আমাদের চিন্তা ভাবনা একটা মানুষের মধ্যে থাকতে পারে। ইভেন আমাদের সমাজে এরকম অসংখ্য ছেলে মেয়ে পাওয়া যাবে যারা এরকম মনে করে যে এই ধরনের একটা সম্পর্ক করা মানেই হচ্ছে তার জীবনটা নষ্ট করে দেওয়া, যেটা একেবারেই ভুল একটা ধারণা, একেবারেই ভুল একটা ধারণা। ওকে, তারপর?
তারপর আবার আরেকটা ম্যান নাম্বার নেই আরেক বন্ধুর কাছ থেকে, এটা হচ্ছে গাইবান্ধাতে। তো ওই মেয়েটার সাথে কথা বলি অনেকদিন, প্রায় পাঁচ মাস কথা বলি, বলার পরে ও বলে আমার গাইবান্ধাতে, তো ও বন্ধুটার বলি যে তুই আমার সাথে চল।
আপনার বন্ধু?
আমার বন্ধু।
আচ্ছা।
ওর বাড়ি গাইবান্ধা, আমরা টেলার্সে কাজ করতাম একসাথে।
আচ্ছা।
তো ওর কাছে যাই, তো ও যায় না, ওরা কিছু না জানে, আমি একাই ওর সাথে দেখা করতে যাই গাইবান্ধাতে। তখন আবার টাকা ছিল না, তো একটা দোকানে কাজ নেই, কাজ নিয়ে 5,000 টাকা অ্যাডভান্স নেই, নিয়ে আসেরা মানে আমাদের এই লাইনে হচ্ছে টেলার্সের কাজে অ্যাডভান্সটা বেশি দেয়, কারিগর পাওয়া যায় না, তো এই কারণে অ্যাডভান্স দেয়। তো 5,000 টাকা অ্যাডভান্স নেই, আর একটা মোবাইল ছিল স্যামসাং দামি, ওই মোবাইলটাও নেই, নিয়ে আসলে ওই মোবাইলটা বিক্রি করি 5,000, আর 5,000 টাকা নেই, 10,000 টাকা আমার তো নর্মাল একটা ফোন ছিল, এটা নিয়ে আমি যাই। এছাড়া ওর সাথেও সেম ফিজিক্যাল রিলেশন করি ওর সাথে। আবার সবকিছু ছেড়ে দিয়ে বাড়িতে চলে যাই, বাড়িতে গিয়ে আবার আব্বুর সাথে ভালো ব্যবহার, সবার সাথে ভালো ব্যবহার করি, মানে নেশাটা কমে যায়। লাস্ট গাইবান্ধার যে মেয়েটা, ও আমার নেশা ছাড়া দিতে বলে, আমি ওর কাছে সব বলি, বলার পরে নেশা ছাড়তে বলে আমি নেশা টেশা সব ছাড়া দিই, দিয়ে সেরা বাড়িতে যাই। বাড়িতে গিয়ে আবার আমার বাইক না, একদিন দুই দিন তিন দিন ও রিকোয়েস্ট করে, ওর সাথে এক টান দুই টান খাওয়া শুরু করি, শুরু করার পর আবার বাড়িতে এমন খারাপ ব্যবহার শুরু হয়ে যায় আমার। তো বাড়ির থেকে আবার ঢাকায় মহাখালী এক ভালো এক নেতা, ওনার এখানে আমি কাজে আসি, কাজটা হয়েছে ফ্লাক্স দিয়ে করা। তো ওইখানে আসা ফ্লাক্স দিয়ে এক নাম্বার নেই, বেশ খুব ভালো লাগে দেখতে, এই ম্যাটার নাম্বারটা নেই, নিয়ে আসার ওইখান থেকে এই ব্যাটার ফোন দিয়ে মানে ফ্লাক্সের দোকানে টাকা দিয়ে ওই মেয়ের সাথে কথা বলতাম, ওই মেয়ের সাথে এক মাসের মতো কথা বলছি, এক মাসের মতো কথা বলার পরে আমি সরাসরি ফিজিক্যাল রিলেশনের প্রস্তাব করি, প্রস্তাব করার পরে ও রাজি হয়। পরে আমি ঢাকাতেই মহাখালীতে একটা হোটেলে নিয়ে যাই, ওইখানে আমরা তিনজন মিলে।
মেয়েটা কি জানতো যে আপনারা তিনজন মিলে?
না না না, শুধু আমি।
কি পরিস্থিতি হয়েছিল ওখানে
মেয়েটার? ওইখানে মানে এখানে আরেকটা ছেলে আমার এখানে পরিচয় হয় মহাখালীতেই, ওই ছেলেটার বললি যে মনে মনে একটা মেয়ে আইব, তো আমার এমনি তার ব্যায়ামকে নিব, আমার একটা বন্ধু আছে ওরও নিয়ে যাবো, গাছার দিকে আছে তিনজন, তো পরে প্রথমে আমি যাই আর আরে বইলা দিয়ে এইভাবে করবি যে তোরা দিয়ে খেলাইছে, এমনি একটা মোবাইলে বলবি যে আমরা ভিডিও করছি, ওরা বাইরের থেকে মানে আমরা এরকম সিস্টেম একটা রুমে গেছিলাম আরেক পাশ থেকে জানালা ভাঙা ছিল ওইটা দিয়ে ভিডিও করা যাইতো, তো ভিডিওটা দেখছে, দেখাইছে যে এই ভিডিওটা যদি তুমি না দাও তাহলে এই ভিডিওটা আমরা মার্কেটে দিয়ে দিব, পরে আমি বলি ভাইয়া হাতে পা, আমি যে ওরা চিনি এই জিনিসটা বুঝাই না ওদেরকে, হাতে পায়ে ধরি দৌড়া টেরা, পরে ওরা রাজি হয় না, পরে মেয়ে নিজের ইচ্ছাই রাজি হয়, তারপরে ওইখানে পরে আমি আবার চলে আসা করি, আইসা ওরা বলেন নেশা করার জন্য, তো যাত্রা বাড়িতে আরেকটা ছেলে খুব খারাপ,
মেয়েটার রেসপন্স তখন কি হয় যখন এই ধরনের কাজ আপনারা করেন,
ফোনে যাওয়ার পরে ওর সাথে আবার আমি একবার ফোনে কথা বলি যে সরি আমি নিজের ইচ্ছাই তোমার এই তিন ছেলে দেখ, কারণ আমার জীবন দ্বারা এরকম করছে একটা মেয়ে, আমি চাই যত মেয়ে আমার কাছে আসবে প্রত্যেকটা মেয়ের আমি নষ্ট করবো,
তখন মেয়েটা কি বলো,
মেয়েটা কয় তুমি কোনোদিনও ক্ষমা পাইবা না, তোমার জীবন অনেক কিছু হইব, তারপর ওইখান থেকে যাত্রাবাড়ির থেকে একটা ছেলে আমার ফোন দেয় তো বলে রোজিনার উঠাই দিব আমি যদি ওরা 30,000 টাকা দিই, তো আমার কাছে ওই মুহূর্তে
রোজিনার উঠাই দিব, মানে রোজিনার তখন তো বিয়ে হয়নি,
বিয়ে হয় নাই,
মানে রোজিনাকে এক ধরনের বাড়ি থেকে বের করে
বের করে নিয়ে আসবে, ও একটা গার্মেন্টসে চাকরি করে যাত্রাবাড়িতে, তো ওটা নিয়ে দিব 30,000 টাকা দেওয়ার জন্য, তারপরে আমি 30,000 টাকা কোথায় পাবো, তো ওইখানে রোডের জন্য একটা মানে কি জানি একটা অনুষ্ঠান ছিল, মানে ভালো একটা দিন ছিল ওই দিন বেশি লুট নিবে এরকম মনে
হয়, লোড মানে
লোড মানে ফ্লাক্সি লোড,
ফ্লেক্সি লোড,
হ্যাঁ ফ্লাক্সি লোড নিবে প্রচুর, তো উনি বলছে যে আমি 30,000 টাকা রেখে গেলাম, 30,000 টাকা তুমি চারটা সেমি নিবে, তারপর
কিসের লোড
না মানে একটা ফ্লাক্সির দোকানে আমি কাজ করি চাকরি করি ফ্লাক্সি,
ওই সময়টাতে
মেয়েটার সাথে এরকম করার সময়, তো ওইখান থেকে লোডটা দেওয়ার জন্য আমার 30,000 টাকা দেওয়া যায় আর চারটা মোবাইল থাকে, আমি ওই 30,000 টাকা আর চারটা মোবাইল নিয়ে পলাইয়া যাই, মানে ওনার দোকানটা বন্ধ করে দিয়া আমি
কতদিন যাবত ওই দোকানে আপনি কাজ করতেন,
এই দোকানে এই তো 15-20 দিন,
15-20 দিনে আপনাকে এত টাকা দিয়ে বিশ্বাস করে ফেলেছে,
হ্যাঁ আমাদের গ্রামের ওই লোকটা, গ্রামের
ওই লোকটাও আপনাদের গ্রামের,
আমাদের গ্রামের আর আমাদের ফ্যামিলির ওরা অনেক বিশ্বাস করে, ভালো ফ্যামিলি হিসাবে বিশ্বাস করে,
আচ্ছা
তো আমি 30,000 টাকা নিয়ে চলে আসা করি, আইসা এখানে যাত্রা হইতে এই ছেলেগুলো আরে দেই,
ওই ছেলেগুলো আপনাকে বলে 30,000 টাকা দিলে তারা কাজটা করে দিবে,
এই কাজটা
টাকাটা পুরোপুরি আপনি ওই ছেলেগুলোর হাতে তুলে দিলেন, এই ছেলেগুলোর সাথে আপনার পরিচয় হয়েছিল কিভাবে,
ওইগুলোর সাথে পরিচয় হয়েছিল আমি যাত্রা হইতে যখন থাকতাম তখন ওদের সাথে প্রায় সময় দেখতাম ওই এলাকার মধ্যে, মানে ওরা যে এইগুলা করতো বিভিন্ন খারাপ কাজ করতো, তো ওরা দেখতাম ওরা সাথে আমি প্রায় সময় সিগারেট খাইতাম, পরে তো ওরা বলছে রুজিনার আয়না দিতে পারবো, তো আমি দেই, পরে ওরা লাস্টে বলে আমরা পারবো না, পরে ওরা আমার সাথে বেমানি করে, ওরা আমার মারধর করে, তো মারধর করার পরে আমি চলে আসা পরে ওইখান থেকে, আসার পরে আব্বুরে মানে এখন আবার অসুস্থ হয়ে যায় ডাক্তারের কারণে, আমার হার্টের সমস্যাটা দিন দিন বাড়তে থাকে, তো আব্বুরে কান্নাকাটি করি, করে সরে আমি বলে যা এবার আর কিচ্ছু করতাম না, আমার কোনো জায়গায় একটু কিছু করে দাও, তো এর ফাঁকে আবার মানে যতটা দোকানে গেছি টেলার্সে 2-3 দিন একটা দোকানে থাকতাম আর 2টা একটা মোবাইল দিয়ে পলাইতাম, পলাই এগুলা দিয়ে নেশা করতাম,
ওকে
জায়গাগুলো আমি বলতে চাচ্ছি না,
জায়গাগুলো আপনি কেন বলতে চাচ্ছেন,
জায়গাগুলো বলতে চাচ্ছি না, এখন যদি আমি ওইদিকে যাই কোনো সময় তাহলে আমার একটু সমস্যা,
বাট আমরা উই ওয়ান্ট টু নো দ্য প্লেস, যেসব জায়গাগুলোতে আপনি কাজগুলো করতেন,
বেশি সময়টা করছি যাত্রাবাড়িতে, তারপরে মহাখালী যে মগবাজারের সাইডে, তারপরে পুতুলা ব্রিজের ওই সাইডটা,
কি করতেন আপনি সব জায়গাগুলোতে,
এইগুলাতে কাজ খুঁজতে যেতাম প্রথমে,
কি কাজ,
টেলার্স এর কাজ,
আচ্ছা
আমি টেলার্স এর কাজ করি, তো টেলার্স এর কাজ খুঁজতে গিয়া বলতাম যে ভাই আমার রাখছেন আমার কেউ নাই মা নাই,
টেলার্স এর কাজ আপনি পারতেন না,
হ্যাঁ পারতাম,
কি পারতেন,
লেডিস কাজ সম্পূর্ণ জানতাম,
আচ্ছা
আর শার্ট সিলাইতে পারতাম,
ওকে
তো এখানে যাই,
জি
তো কাজ দিলে কাজ করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এখানে কিছু পাইলেন নিয়ে পলানো, তো ওইখানে আমি 1-2টা জামা কাপড় নিয়ে যেতাম, যেখানে যাইতাম 2টার বেশি জামা কাপড় নিতাম না, জামা কাপড়টি তো ফালাই আসতে হইব,
ওকে
তো জামা কাপড়টি ধুইয়া ওইখান থেকে চলে আসা পড়তাম,
ওকে
এরকম ভাবে কয়েকদিন পরে তো ভাবছি সবকিছু আবার ছাইড়া দিব, ছাইড়া দিয়ে ভালো হয়ে যাবো, আব্বুর কাছে কান্নাকাটি করছি, তো আব্বু আমার সিলেটে পাঠায়, সিলেট ওনার পরিচিত এক লোকের কাছে পাঠায় একটা কাজ খুঁজে দেওয়ার জন্য, তো ওইখানে গিয়ে কয়েকদিন কাজ করি, করার পরে ওইখানেও সেম আরেকটা ছেলে আমার সাথে কাজ করতো, তো ওইখানে খারাপ কিছু করার
This track was downloaded from FusionBD.com.
জানা কারণ আব্বুর মান সম্মান যাইব, ওইখানে আব্বুর ছাত্র,
জি
মসজিদের ছাত্র, তো মান সম্মান যাইব, তো এখানে আরেকটা ছেলে এরকম নেশা করে, ও আমারে একদিন দুদিন বলে, তো আমি তো আগের থেকে খাওয়ার অভ্যাস আছে, ওরে বলি না আমি এটি কোনোদিন খাইছি না খামো না, ওর কাছে ভালো সাজি, তারপরে ও দেয় দিলে ওর সাথে আবার খাওয়া শুরু করি, তখন ফার্স্ট টাইম ইয়াবা ট্যাবলেটটা খাওয়া শুরু করি,
ইয়াবা ট্যাবলেট আপনি
খাওয়া শুরু করি। তো এইখানে যা কামাইতাম কাজ করতাম, দৈনিক 300-400 টাকা যা কাজ করতাম, সারাদিন শেষে কাজ করে সেটা ইয়াবা ট্যাবলেট কিনতাম দুইটা কিনা ওর রুমে বয়া খাইতাম, প্রায় খাইতাম। আর এক মাস দিলাম, এক মাসে মনে আমি 60-70টা প্রত্যেক দিন খাইছি, এমন কোনো দিন নাই। সিগারেট ইয়াবা ট্যাবলেট খাইতাম। খাওয়ার পরে এটা হচ্ছে 2013 শুরুর দিকে। তারপরে এরকম ভাবে যখন এরকম হইতেছে, তখন মানে আব্বু হঠাৎ বলে যে তোর যে 30,000 টাকা যে নিত, 30,000 টাকা তো তোর দিতে হইব, তুই টাকায় কি করস, তুই ডেলি 300 টাকার কাজ করস, তো এই 300 টাকায় কি করস, তুই যার বাসার খাস, তার বাসার তো কোনো টাকা দিস না, তুই টাকাগুলা হিসাব চাইছে, কারণ এই টাকার হিসাব দিতে পারবো না। পরে ওইখানে আবার সেম ও বলে যে আমরা দুইজনে পলাইয়া যাই কোনো জায়গায়। ওই ছেলেটাও বলে যে তুই ঢাকা কোনো ব্যবস্থা করতে পারবি, ঢাকা ব্যবস্থা করলে আমরা ঢাকা জায়গা। আমি আচ্ছা কিভাবে যাবো, টাকা পয়সা তো নাই।
আপনি তো বাবার একমাত্র সন্তান, এখনো একমাত্র সন্তান,
এখনো একমাত্র সন্তান।
আপনার বাবা এই যে আপনি ধরনের কাজ করতেছেন, পালাই যাচ্ছেন, ড্রাগ নিচ্ছেন, কোন ধরনের কোন আদর দিয়ে?
আদর ছেলে কখনো বুঝতো না। আমার বাবা কোনো সময় আমার যে একটা আদর, ভালোবাসার যে জিনিসটা, এই জিনিসটা আমার প্রতি কেউ করে নাই কোনোদিন, সবাই অবহেলা করছে। ঢাকা পালানো বলতে কিভাবে পালামো, তো উপরে বলছি তুমি 1,000-1,500 টাকা নিও, আর আমি যার বাসায় থাকি ওইখানে কিছু পাই কিনা দেখি। তো ওইখানে 29,000-35,000 টাকা পেয়ে যায়। টাকাটা দেখি, দেখা আর এক বুড়ি স্বর্ণ ছিল।
কোথায় এটা?
এটা হয়েছে সিলেটে আব্বুর ছাত্রের বাসায়।
ওকে,
ওই ছাত্রের বাসার থেকে এক বুড়ি স্বর্ণ আর 30,000 টাকা নিয়ে আমি পলাই। দুজন একলগে ঢাকায় আসি। আবার
এই ছেলেটার নাম কি ছিল যে আপনার সঙ্গে পড়াচ্ছে?
ওর নাম মুন্না।
মুন্না কি আপনার একেবারে ছোটবেলার বন্ধু?
না, ছোটবেলার বন্ধু না, সিলেটে গিয়ে পরিচয়।
সিলেটে গিয়ে পরিচয় হয়েছে। এই পরিচয়টা কিভাবে হলো, কিভাবে বুঝলেন? রতনের রতন ছেলে বলে একটা কথা আছে, কিভাবে বুঝলেন যে ও আপনার ট্র্যাকের মানুষ?
ওর ট্র্যাকের মানুষ এইভাবে বুঝলাম, ও যখন আমার নেশা করার কথা বলে তখন নেশা করতাম। পরে ও একদিন দুদিন ও বলে যে ওর নাকি ফ্যামিলিতে সমস্যা, ও বাড়িতে যায় না। ওর বাড়ি বলছে আমার সিলেটেরই সেটি মৌলবি বাজার না কোথায়।
পরিচয়টা হয় কিভাবে?
ও আমার সাথে টেলার্সের কাজ করতো।
টেলার্সের কাজ করতো?
হ্যাঁ। পরে কর ঢাকা জামুগা, তো আমরা আবার ঢাকায় 2013 ঢাকায় আবার এক হোটেলে উঠি মহাখালীতে। তখন আবার হোটেলে উঠি, ওইখানে ফিজিক্যাল রিলেশন করি ডেলি প্রত্যেক দিন 1,000 টাকা। আর থাকতে হয়েছে একটা ম্যাচ খুঁজা নেই,
মানে এক ধরনের পতিতালয়ে গিয়ে
আর নেশা করতাম। টাকা ছিল এক বুড়ি স্বর্ণ বিক্রি করি 35,000, আর আমার নগদ ছিল 35,000-70,000, আর ওর কাছে ছিল প্রায় 7-8,000, মোট 80,000 টাকার মতো ছিল। 80,000 টাকা আমরা 20 দিনের মতো খাইতে পারি সবকিছু মিলে। খাওয়ার পর আবার কাজ খোঁজা শুরু করি, কাজ খুঁজতে খুঁজতে এয়ারপোর্টের দিকে যাই। এয়ারপোর্টে গিয়ে এক দোকানে কাজে লাগে, ওইখানেও ও আর আমি মিললাই দুইজনে বুঝা টুজা, মানে বুঝা টুজা মানুষের এখানে ঢুকি একটা দোকানে, দোকানে ঢুকিয়া কারখানায় থাকি। কারখানায় থেকে ওইখানে 4-5 জন লোক কাজ করতো, তো সবারই মোটামুটি দামি স্যার। মালিক 1,000 টাকা ক্যাশে থেকে গেছে, ওরা ঘুমাইছে, আমরা এটিগুলা নিয়ে চলে আসা করছি। এগুলার মধ্যে নেওয়ার মধ্যে ওই দিন একটা কাজ করছিলাম, মানে ওরা তো ঘুমায় না, রাত্রে 2টা বাজে সবাই কাজ করতেছে। তো আমরা করছি কি, যে আমি বলি যে বাইরে যাই একটু, বাইরে গিয়ে ওনাদের জন্য কিছু নিয়ে আসি। পরে আমি বলতেছি খিদা লাগছে আপনারা কিছু খাইবেন, পরে সবাই টাকা দিল, 10-5 টাকা করে দিল ওদের জন্য সিঙ্গারা। রাত্রের বেলা কি বিস্কিট টিস্কিট আনছি, আনার পরে ওইখান থেকে 2টা যে আমি ঘুমের ট্যাবলেট যেগুলা খাইতাম পানির মধ্যে মিশাই, মিশাই সে ওইখানে ওদেরকে খাওয়াই। আমরা আর খাই না, আমরা মানে একটা একটু খুইলা আনি যে আমরা একটু খাইছি, আমরা ফালাইয়া এটা ওদেরকে দেই আর আমরা বালোটা খাই।
এটা তো আপনারা দুজন প্ল্যান করে করে
প্ল্যান করে করছি।
আচ্ছা,
আমরা বালোটা খাই, ওরা খায়া, কতক্ষণ পর ওরা ঘুমায় জায়গা। পরে আমরা আসতে করে মোবাইল টোবাইল সব নেই, নিয়ে আসে যাত্রাবাড়িতে আসি, যাত্রাবাড়িতে আসে বিক্রি করি। একটা 5,000-6,000 টাকার মোবাইল 1,500 টাকা করে বিক্রি করে আমাদের কাছে 5,000 টাকা হয়েছে। এখন কি করবো?
চিন্তা করে দেখুন, এই দোকানের মালিক কি কোনোদিন আর কোনো আগন্তুক যে সত্যিকার অর্থে বিপদে পড়েছে তাকে আর কোনোদিন সাহায্য করবে
না?
ওকে, হ্যাঁ বলুন, তারপরে বলুন।
তারপরে আমি করি, আমরা আবার চট্টগ্রাম যাই। চট্টগ্রাম গিয়া এরকম ভাবে চট্টগ্রামে এক দোকানে ঢুকি, ঢুকে সেরা এই দোকান থেকেও মোবাইল নেই।
কিভাবে
কিভাবে সিম মানে
একইভাবে বলে ঢোকেন আমাদের কোথাও কিছু নাই।
হ্যাঁ,
তারপরে ঢুকে কিছুদিন কাজ করে ড্রিঙ্কস এর মধ্যে
ট্যাবলেট মিশাই খাওয়ায় আমরা আবার দুইজন আয়সা পড়তাম।
জি,
তো এরকম ভাবে চট্টগ্রামটা অনেকদিন থাকছি, প্রায় 6 মাসের মতো। তো পরে আমি আমাদের ব্রাউন বেড়াতে আসি, ও বলে ওর বাড়িতে যাইবো মৌলভীবাজার, তো আমি ব্রাউন বেড়াতে আসি। তখন একটা রোজার ঈদ, আমি আর বাড়িতে কোনো যোগাযোগ করি না, 13 সালটা পুরাটাই কোনো বাড়িতে যোগাযোগ।
এই সময় রোজিনার সাথে আপনার কোনো যোগাযোগ?
না, রোজিনার সাথে কোনো যোগাযোগ নাই। যোগাযোগ করার অনেক চেষ্টা করছি কিন্তু কোনো রকম ভাবে যোগাযোগ করা যায় না। তো তারপরে 13 সালের শেষ দিকে আমি ব্রাউন বেড়াতে আসি, আসা আমার অনেক পুরনো একটা বন্ধু, মানে মাদ্রাসায় যখন পড়তাম তো ওর সাথে আমার একটা ভালো বন্ধুত্ব, তো ও দেখতে পারে আমার দূরের থেকে দেখা, ও আমার চিনে, ওর কাছে আমার ফোন নাম্বার ছিল, কিন্তু অনেক ট্রাই করছে, আমার তো এক্সট্রিম আমি বেশি দিন ব্যবহার করতাম না, 1 মাস 2 মাস 3 মাস তারপর ফালাই দেওয়া লাগতো। তো ওর দেখে দেখে বলে তুই জুনাইদ না? আমি কে? হ্যাঁ। কই তা হস? আমি তুই বাড়িতে তাড়িতে যাই না, কারণ ব্রাউন ব্যাগ হোটেলে উঠছি, তো কি করস? কাজ টাজ কিছু করতাসি না, কিভাবে চলস? আমি এমনি চলি। পরে কোনো কিছু করস? আমি কি টেলার্সের কাজ জানি? ঢাকা করি, মানে আইসি কয়েকদিন ব্রাউন ব্যাগ করতাম। পরে ওদের বাড়িতে নিয়ে যায়, ওদের বাড়িতে নিলে পরে আর মানে খারাপ কাজ যে বলে এডি করি না, বলছি যে আমি টেলার্সের কাজ করি, মাসে 8-10 হাজার টাকা ইনকাম করি। পরে ওর সাথে আমি ওদের এলাকায় দুই কয়েকদিন থাকি, আনুমানিক 15 দিনের মতো থাকি, কুরবানি ঈদে। কুরবানিতে থাকি, থাকার পরে ওর এখানে 4-5 দিন থাকার পরে আবার ঢাকায় আসি। ঢাকায় এসে যাত্রাবাড়ি মার্কেটে কাজ নিই, কাজ নিয়ে আসেরা ও বলে যে 5 ওয়াক্ত নামাজ পড়বি আর ভালো যদি কিছু খাস। তখন ও সিগারেট খাইতে দেয়, তো একটু হুজুর টাইপের 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর সাথে আমি নামাজ পড়া শুরু করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, যাত্রাবাড়িতে আসার যখন কাজ করি তখন নামাজ পড়ি। তো সবকিছু সাইড়া দিছি 2014-এর মানে 1 তারিখ থেকে, আমার নেশার জগৎ সিগারেট জগৎ সব সাইড়া দিছি, কিছু খাই না। তো একদিন বলতেছে তুই এখন কি করবি, তোর যে অপারেশন টপারেশন হওয়ার কাজ তো মনে ঠিক মতো করতে পারিস না, তুই না করতারি না? পরে মাদ্রাসা ভর্তি হইবি আবার? ও আবার ওইখানে এক মাদ্রাসাতে শিক্ষকতা করে, তো মাদ্রাসা ভর্তি হইবি? আমি কে? হ্যাঁ ভর্তি হমু। পরে ও আমার নিয়ে যায় এসএসসি দেওয়া তো সম্ভব না, জেএসসি ছাড়া, এসএসসি টা দে, পরে 1 বছর গ্যাপ দিয়া টেনে আবার ভর্তি এসএসসি দিতে পারবি,
জেএসসি দিতে বলে পরে এসএসসি দিতে পারবি,
দিতে পারবি।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গায় বিরতির ঘন্টা শুনতে পেয়েছি, আমরা আরেকটা বিরতি নিতে চাই, ছোট্ট একটা বিরতি, মাত্র 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি, 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিবতে। আজকে জুনায়েদ তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের কাছে স্বীকার করছে। জুনায়েদের মতো আপনি যদি মনে করেন আপনার জীবনের ভুলগুলো অপরাধগুলো সেটা যে কোনোভাবেই হোক আপনার বিবেককে অনেক বেশি তাড়িত করে, আপনি লাখো মানুষের কাছে স্বীকার করতে চান কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার পরিণতি শেষ পর্যন্ত কি হয়েছে, আপনি চাইলে ছদ্মনামেও সেটা করতে পারেন। ফোন করুন আমাদেরকে এবং বলুন কি ঘটনা ঘটেছে আপনার জীবনে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আমরা ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। এবং জুনায়েদের মতো আপনি যদি কনফেস করতে চান আমাদের JBSB তে আপনার জীবনের ভুল এবং অপরাধগুলো নিয়ে, এই অর্থে যে আপনার মতো করে সমাজে আর কোন রকম ভাবে পাপের জন্ম না হোক, পাপের জন্ম না হোক, এবং একই সাথে আপনি বলতে চান এই অর্থে যে আপনার মতো করে ভুল আর কেউ কখনো না করুক, আপনি চলে আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে, সেজন্য আমাদেরকে ফোন করতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613 0963898922। আমি আরো একবার বলছি 0963898922। এখানে ফোন করার পরে অবশ্যই আপনি আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি বলতে ভুল করবেন না, এবং এখানে ফোন করার পরে আপনি যে নির্দেশনা ফোন থেকে শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। শোনায় তারপর
যেগুলা বোর্ড বইগুলা দেয় ওইগুলা পড়া শুরু করি। তো তার আগের একটা ঘটনা আমি ভুলে গেছিলাম, যে ছেলে গুলো আমার কাছ থেকে 30,000 টাকা নিচ্ছিল যে রোজিনার ওটাই না দিব, তো এর মধ্যে একটা ছেলের আমি একটা মেয়ে আমার এক বান্ধবীর দিয়া ওর আনার চেষ্টা করি বৈরবে। তো ও একদিন দুই দিন তিন দিন রাজি হয় না। তো আমার বান্ধবী যেটা ওর কণ্ঠটা অনেক সুন্দর, তো এইরকম ভাবে এক মাস চেষ্টা করার পরে ও রাজি হয় বৈরবে আসার জন্য। আমাদের বৈরব ব্রিজের সামনে, তো ব্রিজের সামনে আসে তো আমার বৈরবের একটা ফ্রেন্ড আসছিল নেশা করত, ও আমি আর ওই যে মুন্না সিলেটের যে বন্ধু মুন্না আরেকটা ছেলে মুন্নার বন্ধু মলির বাজার থেকে আসে। তো আমরা চারজনে মিললা ওরে আনি, আইনা ছাড়া ওরে মারি মারি বলতো ওর এই হাত গুলা মানে রক গুলা কাইটা হাতে রক গুলা কাইটা। তারপর বলে যে তুই আমার 30,000 টাকা খাইছিস, তুই টাকার জন্য আমি বাড়ি যাইতে পারি না, তুই আমি রুমিনার আইন না দিছিস না, আমার সাথে মিথ্যা কথা কইত। তোর কাজ শেষ, সময়টা হয় রাত 10টার দিকে।
কোথায় করেন এটা?
এটা আমাদের বৈরব ব্রিজের নিচে।
বৈরব ব্রিজের নিচে আপনারা কাজটা করেন?
ওরে মাইরা বেশি সময় না, 10-15 মিনিটের ভিতর সেলুনের যে খুরগুলা থাকে 4টা খুরা নিয়ে আমরা কিনা আর একটা নর্মাল ফ্লোরি আমাদের কাছে। তো আমার সবসময় একটা ইচ্ছা ছিল যে অস্ত্র নেওয়ার জন্য, কিন্তু কখনো কোথাও পাই নাই। তো ওই ফুট দিয়া ওরে পুষায় সারা শরীরে, পুষায় ওইখানে ফালাই দিয়ে আমরা চারজন বাইরে যাই। তো তারপর ওরে পুষায় পুষায় চলে গিয়ে আমার আবার খারাপ লাগে যে ওর এইভাবে মারলাম, কাজটা কি আমার ঠিক হইলো? হয়তো 30,000 টাকা নিলে নিছে, তাই মারলাম কি জন্য? পরে আবার আসি ওরে দেখতে, দেখতে আসি করে দেখি 4-5টা লোক ওরে নিয়ে হাসপাতালে নিয়ে যাইতেছে। তো এর মধ্যে আর যায় না, কারণ যদি চিন না পেলে দিয়ে আমাদের নাম বলে, তো ও আবার আমার বাড়ির ঠিকানা টুকানা কিছুই জানে না, কিছু করবে কাউরে বলবে। পরে ও চলে যায়, ওর ফোন ছিল আর ওর সাথে 10,000 টাকা নিয়ে আসছিল, ওই 10,000 টাকা আর ফোন গুলো আমরা রাইখা দিই। রাইখা ওই আবার সেম গিয়েছিলাম চারজনে মিললে আবার নেশা করি। তো তারপরে পরে বন্ধুর সাথে যখন মাদ্রাসাতে ভর্তি হলাম তখন সব সাইরা দিছি, নেশাও করি না, একটা সিগারেট মাঝে মধ্যে খাইতাম, ও না করছে, পরে সিগারেটও সাইরা দিছি। সিগারেট সাইরা দিয়ে মাদ্রাসাতে ভর্তি হয়েছি, এক সপ্তাহ যখন ক্লাস করছি তখন ওই মাদ্রাসাতে আরেকটা মেয়ে ছোটোর মধ্যে মনে হয় বয়সটা 13-14 হইব, তো আমার বর্তমান বয়স 24, তো আমার সাথে প্রথম মেসিং হইব না এরকম ভাবি। তারপরে ওর সাথে আমরা একসাথে পড়ি মাদ্রাসার মধ্যে, মানে আমার বন্ধুর বাড়িতে ও আসে। তো হাতের মধ্যে N+ দিয়ে রাখে, ওর নাম নাহিদা, তো N+ দিয়ে থিয়া রাখে। তো আমি দেখা আমি কি আপু তোমার কি আর কেউ নাই, মানে ক্লাসের সঙ্গে কেউ নাই? কর না আমি আমি একটা দেই তোমার ভাল লাগবো? ওরা কর ভাল লাগলে আমি বলবো। তো আমি আবার আমার নামের প্রথম অক্ষরটা লেখা দিই হাতের মধ্যে, বলে সম্ভব না, আবার 2 মিনিট পরে বলে সম্ভব, সম্ভব বলে আচ্ছা ঠিক আছে। তো ওর সাথে আমার ফোন নাম্বার টোন নাম্বার দিয়া আমি আবার ঢাকা চলে আসি, ঢাকায় কাজ করি, কারণ আমি ওইখানে থাকলে তো আমার খরচ মিটাইতে হতো। আমি 2 মাস কাজ করি আর 10 দিনকে ওইখানে থাকি, থাকি আর যতটুকু পড়াশোনা, আর এখানে একটা কোচিং এ ভর্তি হয়েছি। তো আমার যাত্রা বাড়িতে ফাঁকে দিয়ে একটু সমস্যা হয়, তো আমি আইসাপুরে হয়েছে শান্তিনগর এক দোকানে আসি, ওইখানে এসে আমি আর আমার একটা ফ্রেন্ড দুজন মিলে কাজ করি, দুজনই মোটামুটি ভালোভাবে চলতেছি। তো ওর সাথে প্রত্যেক দিনই কথা হইতো, আধা ঘন্টা 1 ঘন্টা এরকম ভাবে ওর সাথে কথা হইতো। তো কথা হওয়ার পরে ও ফাঁকে দিয়া মানে ও আরেকটা ছেলের সাথে,
আপনি মাদ্রাসায় ভর্তি হলেন নতুন করে, তারপরের ঘটনা,
পরের ঘটনা,
ওকে, তখন তো আপনি কোনো খারাপ কাজ করছেন না?
না, সব খারাপ কাজ ছেড়ে
দিয়েছেন। হ্যাঁ,
আর ওই এলাকায়
কোন ক্লাসে ভর্তি হলেন নতুন করে?
8
ক্লাস
8 তখন ওই এলাকায় অনেক নামাজ মোটামুটি পড়ি, ওই এলাকায় কোনো খারাপ কেউ কিছু জানে না আমার ব্যাড রেকর্ড সম্বন্ধে,
অতীতের ব্যাড রেকর্ড সম্পর্কে আপনার
কেউ জানে না, আমিও বলি নাই কোনোদিন যে আমি অতীতে এইগুলো।
আপনার বাবা কি জানতো যে আপনি নতুন করে আবার ভর্তি হয়েছেন?
না, আমার বাবাও জানতো,
বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ ছিল
না?
ভর্তি হতে গেলে তো এক ধরনের পরিচয় লাগে, পিতৃ পরিচয়,
পিতৃ পরিচয়, বাবার নাম সবগুলাই শর্ত দিচ্ছি।
আচ্ছা
আমার আব্বুর নামটাম দিছি
কিন্তু কোন ধরনের বাবাকে ওই সব পরিবার থেকে কাউকে লাগা এগুলো লাগে না
না এগুলো লাগে নাই
ওকে ঠিক আছে বলুন
তো ও গার্জেন হয়ে ভর্তি করছে
ও আমার ফ্রেন্ড ভর্তি করছে
ভর্তি
করছে ওই ওই মাদ্রাসার টিচার ছিল সে
টিচার ছিল
আচ্ছা
তোর সাথে কথা বলি তো এর আগে ওর সাথে রিলেশন করার উদ্দেশ্য হয়েছে মানে ফার্স্ট টাইম যখন ওদের বাড়িতে যাই আমি 2013 শেষ দিকে তখন ও মানে ওরে ডাক দেই আমার বাবি বলে মেয়েটা দোষ না অনেক অহংকার আমি আমরার কাছে পড়লে দুই দিন অহংকার থাকতো না বা ওরে ডাক দিয়ে নাই যাবো একটু শুনা যাও নামরা বলে ওরে ও আসে না আমি মনে মনে করি তোমার সাথে আমার শেষ রিলেশনটা করতে দিব তোর সাথে আবার জন মাদের সাথে বলি এক সপ্তাহ ক্লাস করি করার পরে আমি ঢাকায় এসে পড়ি ওরে ফোন নাম্বার দিয়ে প্রত্যেক দিন ফোন দিত আর মার মোবাইল থেকে ফোন না দিতে পারলে SMS করতো এখন ওগুলাতে গুড মর্নিং আই লাভ ইউ এগুলো লিখা প্রত্যেক দিন কারণ ও যে আমার যতটুকু ভালোবাসতো এরকম আমার মা বাবা কারোর কাছে আমি পাই না রুজিনার কাছেও পাই না প্রত্যেক দিন আমার ফোন না দিয়ে থাকতেই পারতো না আমি একদিন দুষ্টামি করে বলতেছি যে আমি ওর কি সত্যি ভালোবাসি না কারণ এর আগে এরকম একটা বোকা খেয়েছি কারণ ওর সত্যি ভালোবাসি কিনা জানি না এ কারণে ওরে পরীক্ষা করার জন্য আমি বলি যে আমি বিয়ে করতেছি তো বলে ও বিয়ে করলে করেন আমি তুমি খুশি পরে কান্না করে পরে দেখতাম ওরে পরীক্ষা করতাম ওকে সত্যি পছন্দ করে না করে না পরে ও বলে না সত্যি পছন্দ করে আপনি এমনি মিথ্যা বললেন না ওর সাথে পরে আমি বলি আমি সব এমনি তোমার সাথে মিথ্যা কথা বলছি আর আমি কারোকে বিয়ে করি নাই আর করবো না তোমার ছাড়া তো পরে জানুয়ারি মাসটা এরকম ভাবে কাটে ফেব্রুয়ারি 13 তারিখ ও বলে আমার হঠাৎ আসতে হইব 14 তারিখ ভালোবাসা দিবস উপলক্ষে ওর কাছে আসতে হইব তো আমি ওর কাছে যাই ফুল টুল নিয়ে যাই ও ফুল দেয় আমি ও দেই ওইখানে 3-4 দিন থাকি 14 তারিখ থেকে গেছি আর আমি ওই যে আগের অভ্যাস করে কিস করবো অথবা আবার দুইটা যাই জ্বরে নষ্ট করার ইচ্ছা কিন্তু তখন আমার দান দান আবার ভালো হয়ে যায় যে না ওরা কিছু করবো না আর তো বিয়ে করতেছি তো ওরে এমনি ওরে বলে একটু কানে কানে একটা কথা আছে তো নিচের দিকে আসে কানে কানে কথা বলে দেন তখন ওরা একটা কিছু করি আসতেন ওরা ওর সাথে রিলেশনটা পুরা চলতেছে আমি এদিকে কোনো খারাপ কাজ কোনো কিছু না যা ইনকাম করি কিছু জমাই আর কিছু ওর সাথে ফোনে কথা বলি আর এখানে খাওয়ার টাকা দিই আমি কোনো সময় 400-500 টাকার কাজ করতাম না কিন্তু আমি 400-500 টাকার কাজও করি এমন পরিশ্রমী হয়ে গেছি সব ছাড়া দিছি তো পরে ওর সাথে প্রত্যেক দিনই কথা হয়তো তো মার্চের দিকে পুত্রের আর বান্ধবী একটা ওরে বোঝায় যে তুমি ওর সাথে রিলেশন করো না কারণ ও ভালো নাও হইতে পারে তো চিনো না জানো না ওর বান্ধবী তো ওর আরেক বান্ধবীর সাথে আমি মধ্যে মধ্যে দুষ্টামি করতাম আর বোন ডাকতো আমি ওটার শালি ডাকতাম তোরে শালি শালি বলে রাখতাম ওর সাথে আমি মজা করতাম ফিজিক্যালি সেই বিভিন্ন ধরনের কথা বলতাম ওর সাথে মজা করতাম তো ওই বলে না মনে হয় ভালো না ও আমার না করে দেয় যে আপনার সাথে আমার কোনো কথা নাই আমি আপনাকে পছন্দ করি না পরে আমি এবার ঠকমু আচ্ছা ঠিক আছে পরে আমি পরের দিনই প্রচুর খারাপ লাগে আমি আবার যাই যে স্যার আমার কাছে ক্ষমা চাই যে আমি যদি কোনো ভুল করে দেয় তো তুমি ক্ষমা করে দিও আমারে তারপর তুমি আমার ব্যাক আপ করে আনো পরে ওকে আচ্ছা আমি চিন্তা করে দেখালে পরে আমি ওই হৃদয় ভাইয়াটার আবার ফোন দিই হৃদয় ভাইয়াটা ওরে বোঝায় বোঝায় আসলে ওরে রাজি করে রিলেশনের জন্য ও আবার ফোন দেয় পরের দিনে আমার ফোন দেয় তো আমি ঢাকায় আসি আইসা স্যার আবার কাজ শুরু করি তো এখানে মানে শান্তিনগরে একটা কোচিংয়ে ভর্তি হই কোচিংয়ে পড়াশোনা করি আর ক্লাস তো করতে পারি না তো আবার মে মাসে যাই মে মাসে ওরা অনুষ্ঠান করবে এক ম্যাডামের বাড়িতে তো পিকনিকের মধ্যে যাই ওরা আমার ফোন দানায় যাওয়ার পর এখানে প্রায় 1000-3000 টাকা খরচ করি ওদের জন্য মেয়ের টাকা সম্পূর্ণ আমি দেই তারপরে জিন্স কাটি ওই যে 7-up 7-up এগুলো আমি নেই ওরা খায় আমরা সবাই একসাথে ছবি উঠাই তো এক পর্যায়ে সবাই ছবি উঠানোর পরে ও আমার সাথে 5-10 জন একা ছবি উঠাইব আর ম্যাডাম সামনে কিভাবে উঠায় ম্যাডামে তো আর এই বিষয়টা তখন জানে না তো আমি ওরে বলে তুমি আস্তে করে আমার সামনে দাঁড়াইবা আর হৃদয় ভাই আরে বলছি আপনি ছবি উঠাইবেন ম্যাডাম সামনের দিকে আমরা পিছনের দিকে একটু দাঁড়াইছি তারা দুজনে ছবি উঠাইছি আমি আবার 3-4 দিন থাকছি থাকার পরে আমার বন্ধুটা আবার এই ম্যাডামটারে পছন্দ করতো না ম্যাডামটা ওই মানে ছেলে মেয়েদের সাথে বেশি মিশতো দেখা আর ম্যাডামে কলেজে পড়ে এই কারণে আর কি কি বিষয় জানে সেগুলো আমি জানতাম পছন্দ করতো না ও যায় না ফেলে বিদেশ ও ফাঁকে দিয়া বিদেশ চলে যায় না আমার ভর্তি করার 3 মাস পরে ও বাইরে যাওয়ার চেষ্টা করছিল বাইরে চলে যায় তো বিদেশ থেকে আমার ফোন দেয় দিয়া বলে তুই কি ম্যাডামের সাথে ঘুরতে গেছিলি
আপনার এই ফ্রেন্ডটা তো সৌদি আরবে থাকতো না দেশের বাইরে চলে গেছে আপনি যেটা বলে হয়েছিল, আমি যত জিনিস সৌদি আরবে থাকতো আপনার গল্প স্টাডি করে আমরা যেটা পেয়েছি, এবং সে ওইখান থেকে খোঁজ নিচ্ছে যে আপনি ম্যাডামের সাথে বাইরে গেছেন কিনা। ম্যাডাম তো আপনার বয়সে বড় ছিল?
হ্যাঁ ম্যাডাম আমার বয়সে
বড় ছিল। তো ওইটা ও সৌদি আরবে বসে জানলো কিভাবে?
সৌদি আরবে ওর ভাবি বলছে।
ওর কোন সম্পর্ক ছিল
না? ওর কোন সম্পর্ক ছিল না, ওই ম্যাডাম রে পছন্দ করতো না।
পছন্দ করতো না? কেন পছন্দ করতো না
জানিনা।
ওকে ফাইন, তো আপনাকে এটা জিজ্ঞেস করেছে, তারপর
জিজ্ঞেস করছে, তো আমি বলছি না যাই নাই, সত্যি করে রাখো। পরে আমি কই গেছিলাম আর যাইতাম না, আচ্ছা ঠিক আছে, তুই ম্যাডামের সাথে কখনো যাইস না কোনো জায়গায়, ম্যাডাম ভালো না, আচ্ছা ঠিক আছে। তো তারপরে
পড়াতো উনি আপনাদের?
আমাদের ইংরেজি নিত,
ইংরেজি পড়াতো,
ইংরেজি পড়াতো।
আপনাদের মাদ্রাসাটা কেমন ছিল, মানে সবাই কি ওখানে আবাসিক থাকতো?
না আবাসিক থাকতো না।
তাহলে
যার যার বাড়ির থেকে?
আচ্ছা ওকে ফাইন, হতেই পারে। হ্যাঁ
যার যার বাড়ির থেকে আসতো, আর ওইখানে মানে ছেলে মেয়ে একসাথেই পড়তো।
আচ্ছা
আলিয়া মাদ্রাসা যেটা বলে সরকারি যে মাদ্রাসা গুলো ওইটার মধ্যে। তো তারপরে আমি আবার ওই ম্যাডামের বাড়িতে, আমার ওই দিন আমরা খাওয়ার দাওয়াত ছিল, মানে আমরা পিকনিক করছি তো খাইয়া টাইয়া তারপরে বিকালে ঘুরতে গেছি। ঘুরে গিয়ে ওইখানে ওর সাথে ছবি টবি সব ওঠানোর পরে আমি ভাবিদের বাড়িতে এসে বন্ধুর বাড়িতে আইসি। আইসা ভাবি রাত্রে জিজ্ঞেস করছে তুই ঘুরতে গেছিলি? আমি তুই গেছিলাম। পরে বাবির কাছে স্বীকার করি সবকিছু, বাবির বাপসি বাবি ওরে জানাইবো না, কিন্তু ওরে জানাই দিছে বিদেশে। তো তারপরে আমি এখানে চার পাঁচ দিন থাকি, ম্যাডামের বাড়িতে যাই, মানে অরেশদের সাথে। আমার উদ্দেশ্য মানে ম্যাডামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য পড়া না, প্রাইভেট পড়া না, আমি তো এখানে কোচিং করতে আছি, কিন্তু ওর সাথে কতক্ষণ বৈশা থাকা, নাইদার সাথে। তো নাইদার সাথে বৈশা থাকি, আমি আর ও এক পাশে বসি, তো ওর পায়ের মধ্যে আমি চিমটি কাটতাম নিচে দিয়া, তো আর আমি একসাথে বসতাম, তো মাদ্রাসার মধ্যে ক্লাসও করতাম একসাথে। তিন চার দিন ক্লাস করছি, পরে বলে আমি ডাকে ডাকি আমার তোর আর পরীক্ষার সামনে দিতে হইলে আমার টাকা পয়সা এগুলো ম্যানেজ করতে হইব, আর আমার তোমার নিলেও তো কিছু টাকা লাগবে আমার। পরে আচ্ছা ঠিক আছে আপনি যান, পরে আমি আইসা পড়ি। আসার পরে ওর সাথে কন্টিনিউ যোগাযোগ, ওর সাথে কোনো যোগাযোগ বন্ধ নাই। ও যে কোনো নাম্বার থেকে মানে একটা মিস কল দিলে আমি বুঝতে পারতাম যে ওই মিস কল দিছে। সবসময় ফোনে টাকা রাখতাম যে ওটা ফোন দিলে আমি ব্যাক করতে হইব, এই কারণে। তো তারপরে ও এরকম ভাবে চলতেছে ওর সাথে রিলেশন। আবার আমি এপ্রিলে জুনে আবার যাই, জুনে গিয়ে সেরা ওর সাথে আবার দেখা করে আসি, দেখা করে একদিনের ভিতরে দেখা করে আবার চলে আসা পড়ি। তো তারপরে আস্তে আস্তে বলছে ফর্ম ফিল আপ করার জন্য, তো ফর্ম ফিল আপ করার টাকা পাঠাই আর আমি ছবি ইমেলের মাধ্যমে পাঠাই। আমার তখন যাওয়ার সুবিধা নাই, তো কাজ প্রচুর, তো আমি ইমেলে ছবি পাঠাই, ওই ছবি দেয় করে জেসি নভেম্বরে পরীক্ষার দু তারিখ পাই, লিস্ট পাই যে পরীক্ষার সাজেশন টাজেশন সবগুলো আনি গিয়া ওর কাছ থেকে ওই সবকিছু।
হ্যাঁ
ও দিত, তো দেওয়ার পরে দিছে এগুলো আমি আনি, রুটিনটা ওর কাছ থেকে আনি। আইনা সেরা পড়াশোনায় মোটামুটি ভালোভাবে করি, তো কিছুদিন পরে আমি অসুস্থ হয়ে যাই, আবার হাড়ের সমস্যাটা বাড়ে। তো আমি ওরে একদিন না করি যে আমার যে এখন আবার সমস্যা হচ্ছে, তুমি আমার ভুলে যে কোনো আমি কোনোদিন আপনার বলতে পারবো না। তো আমি হার্টের সমস্যাটা ওষুধ টষুধ খাই, ইঞ্জেকশন টিঞ্জেকশন দেয় ডাক্তারে, দেওয়ার পরে আমি সুস্থ হই। পরে আবার ওর সাথে কথা বলি, তখন অক্টোবরের ২৪ তারিখ আমি যাই পরীক্ষা দেওয়ার জন্য ওদের এলাকায়। ওদের এলাকায় বাবির হ্যানে গিয়াছিলাম, একবার বলি যে পরীক্ষা দিমু, আরেকবার বলি দিমু না, মানে ওর সাথে দুষ্টামি করে বলে ও কি বলে ডাক্তার বলে না না বলে, তো লাস্ট পর্যন্ত আপনি যদি না যান তা আমি দিমু না পরীক্ষা। তো নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আমরা বাসে একসাথে বসি, সিটে ও আমার কাছে বসার ইচ্ছা, ও বসবা আমার সাথে, তা একসাথে বসি। বসার পরে ওর হাত আমি ধরে রাখি, ও আমার হাত ধরে রাখে। তো এটা বাইরের যে আরো আমাদের ক্লাসমেট যে ছেলেগুলো আছে ওরা এটা ফ্লো করে, তো এই জিনিসটা আমার মধ্যে কাজ করে না যে ওরা যে ফ্লো করবো এটা আমার মধ্যে ওর মধ্যে কাজ করে না। তারপরে ও ওইখানে যাই আমরা গ্যাসের, ওদের ব্যাগ ট্যাগ ওর সবকিছু নিয়ে আমি ওইখানে মানে আমাদের যে জায়গায় সেন্টার পড়ছে ওইখানে গিয়ে আমাদের এক মাস থাকিয়ে পরীক্ষা দিতে হইব, তো ওইখানে যাই। এটা হচ্ছে বান্তরামপুর থানা, ওইখানে যাই, ওইখানে গিয়ে সেরা পরীক্ষা। এইবার তো অবরোধের কারণে পরীক্ষা দু তারিখ থেকে পিছিয়ে পরে শুক্রবারে নিছিল, তারিখটা চেঞ্জ করছিল। তো দুই তারিখ আর পরীক্ষা হয় নাই, আমি ও মোবাইল নিয়ে নেয়, ও মোবাইল নিয়ে নেয়, তো ও সিটি দিত প্রত্যেকদিন একটা করে সিটি দিত। তো আমি এটা আবার ওর স্মৃতি হিসাবে ব্যাগে রেখে দিতাম, ব্যাগে রেখে দিছে। একদিন দুই দিন কিভাবে জানি কয়েকটা ছেলে ওই ব্যাগের থেকে সিটি গুলা পায়, পায় সেটা প্রিন্সিপাল হুজুরের কাছে দেয়। প্রিন্সিপাল হুজুরের কাছে দিলে প্রিন্সিপাল হুজুর আমার আগের দিন না করে পরীক্ষা দিতে। এর মধ্যে আবার কয়েকটা ছেলে আমার প্রতি প্রচুর হিংসা হয়ে গেছে যে ও আর সব মেয়েদের সাথে মিশে কিভাবে মিশতে পারে আমরা মিশতে পারি না, ওরা বিভিন্ন ধরনের কথা প্রিন্সিপালের কানে দেয়। দেওয়ার পরে প্রিন্সিপাল এইগুলো বলার পরে আমার আগের দিন না করে যে তুমি পরীক্ষা দিতে পারবে না, তুমি চলে যাও। তা আমি ওই দিন আর যাই না। না যাওয়ার পরে ওর কানে আবার কথাটা যায়, আরেকটা ছেলে গিয়ে বলে বাইরে কিন্তু না করছে তোমার লাগি, ওরকম আমি ওনার সাথে চলে যাবো রাতের বেলা। তো রাতের বেলা ও আর আসে না, আসে না। পরে সকালবেলা আমার প্রিন্সিপাল আবার ঢাকায়, ঢাকায় বলে একটা ছেলে নাকি গিয়া বলে আমি অ্যাসিড নিয়ে রাখছি সাথে, আমি নাকি ওদেরকে অ্যাসিড দিয়ে দিতে হোস্টেলে গেছিলাম। আমি
অ্যাসিড দিতে মানে কাকে অ্যাসিড দিতে?
এই সব মেয়েরা অ্যাসিড দিব আমি।
সব মেয়েদেরকে আপনি অ্যাসিড মারবেন?
অ্যাসিড মারবো, একটা ছেলে গিয়ে বলছে।
অ্যাসিড কি আপনার কাছে ছিল?
না, ছিল না।
এই ছেলেটা আপনার এগেনস্টে কেন এই ধরনের কথা বলছে?
ওই ছেলেটা মেয়েদের সাথে মিশতে পারতেছে না।
আপনার জন্য?
আমার জন্য।
ওকে,
তো এই কারণে ও বলছে অ্যাসিড দিয়ে দিব। তো এই কথাটা আবার ওরা সব মেয়েরা আবার ফোন দেওয়া মানে মেয়েদের কাছে গিয়ে বলছে, ওই
সব মেয়েদের কাছে রটে গেছে,
রটে গেছে। সব মেয়েরা ফোন দিয়ে বলছে প্রিন্সিপাল হুজুরে যে জুনাইদ ভাই আইছিল অ্যাসিড নিয়ে, মানে সুযোগ পায় না দিতে। আমি এমনি গেছিলাম হোস্টেলে, কিন্তু আমি প্রিন্সিপালের সামনে এটা অস্বীকার করছিলাম যে আমি হোস্টেলে যাই নাই। হোস্টেলে গেছিলাম যে সেরা টুকনা দিছি, সবাই বাইরেছে। আমার উদ্দেশ্য ছিল হোস্টেলে টুকনা দিলে নাহিদা চলে আইব, আমি নাহিদারে নিয়ে চলে আসতে করতে পারবো। এদিকে আমি সিএনজি রেডি করে রাখছি, অনেক বন্ধুর মাধ্যমে সিএনজি রেডি করে রাখছি। ও আসলে সিএনজি তো উঠে আমি নিয়ে আসলাম, তো আর আসতে পারে নাই। তো সকালবেলা আমার ঢাকায় প্রিন্সিপাল উদ্দেশ্যে ঢাকায় এসে রুমের মধ্যে নিয়ে বলে তুমি পরীক্ষা দিতে পারবাই না, তুমি চলে আসো। তাই ওনার কাছে মাপ টপ চাই, মাপ চাওয়ার পরে উনি মাপ করে না। মাপ না করার পরে আমি আবার কয়েকটা ওই স্থানীয় সেলের ব্যবস্থা করি, বলতে আমরা ব্রাউন ভাইয়ের যে বিভিন্ন খারাপ কাজ করে, এর মধ্যে একটা সেল আছে আমার পরিচিত, ওরে ফোন দা বলি যে দুশ্চিন মনে মন আমার পরীক্ষা দিতে দিতেছে না, কি করুম। আমি কয়েকটা সেলের ফোন দা বলতেছি, ওরা সবকিছু করে সমাধান করে দিব কি হয়েছে না হয়েছে। পরে ওদেরকে ফোন দিয়ে আনি, ওরা আইসা সাইরা হুজুরের কাছে যাইতে হলো। এমনি হুজুরে মাদ্রাসার যে ম্যানেজিং কমিটি, কমিটির দুইটা লোকরে আমি বলি, সভাপতি যে সহসভাপতি আর একটা ম্যানেজিং কমিটি, ওনাদেরকে কয় এটা কোনো সমস্যা না, রিলেশন থাকতেই পারে, একটা ছেলে একটা মেয়ের সাথে একই ক্লাসে থাকতে পারে, এটা কোনো সমস্যা না, তুমি পরীক্ষা দিতে পারবা, তুমি যাও হোস্টেলে যাও, আমরা ব্যবস্থা করতেছি। পরে হুজুরে আমারে রাস্তার মধ্যে দিকে ধরে নিয়ে আমার মারে, মাইরে আমার প্রচুর নাকি মুখে তো রক্তবাহী করে গেল, রক্তবাহী করে আমার হাতে এডমিট কার্ডটা ছিল। ওনাদের কাছে দেখে নিয়েছিলাম যে আমার এডমিট কার্ডও আছে, রেজিস্ট্রেশন কার্ডও আছে। তো উনি আর এডমিট কার্ডটা রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে উনি সিরা ফালাই যায়
আপনার কাছ থেকে নিয়ে,
আমার কাছ থেকে।
এবং আপনার এই ঘটনার কোনো প্রমাণ তারা কি পেয়েছিল যে আপনি অ্যাসিড রাখা বা এরকম?
না, এই কোনো কোনো প্রমাণ
না, শুনেই এই ধরনের,
হ্যাঁ শুনেই এই ধরনের কাজগুলো করছে। তো এডমিট কার্ডটা সিরা ফালাই দেয়, সিরা ফালাই দেওয়ার পরে আমার প্রচুর কষ্ট লাগে যে এবারও আমি হাইরা গেলাম, পরে আমি এখন কি করবো। পরে তো আমার মাথায় তখন ঢুকে নাই যে আমার পরে একজনে বলছিল অবশ্য যে মাদ্রাসা বোর্ডের যে চেয়ারম্যান, ওনার সাথে যোগাযোগ করলে হয়তো আমি পরীক্ষা দিতে পারতাম, এডমিট কার্ড ছাড়াও ব্যবস্থা করে। আমি কারোর সাথে কোনো যোগাযোগ করিনি, নীরবে আমি মানে আরেকটা ছেলে দিয়ে আমার কাছে খবর পাঠাইছে নাহিদা যে আপনি ওনারে বল ফেলা যাইতে আমি যোগাযোগ করবো। তো যোগাযোগ করবে বলে আমার পাঠায় দেয়। ওর কাকা প্রচুর মারে আইসা মুরাদনগর,
টাকা
ছিল বাতিজি। পয়েন্ট হচ্ছে এটা, মানে ওনার বাতিজি দেখেই উনি এই কাজটা করছে।
প্রিয় শ্রোতা, আমরা আরেকটি বিরতির ঘন্টা শুনতে পেলাম। আসলে সামাজিকতা বলেন, পরিবার বলেন, কমিউনিটি বলেন, এবং নিজে থেকে বলেন, ওর ভাগ্য বলেন, সবকিছু ওর বিপরীতে। ২৪ বছরের জুনায়েদ আজকে যে নিজের জীবনের অপরের সত্য নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, এবং সে একটু হলেও ভালো সম্ভাবনা দেখেছিল তার বন্ধুর কল্যাণে, সেটাও শেষ পর্যন্ত ভেস্তে গেল। এবং তার জীবনের শেষ পরিণতি কি সেটা আমরা জানবো ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি, ফিরে আসছি ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
সুন্দর আগামীটা গড়বে।
Royal Tiger Drink presents. Jaha bolibo, sabto bolibo. Recharge yourself.
সময় এখন রাত একটা আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব আমি আরজি কিদিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন এবিসির রেডিও এফএম 89.2 যারা শীতের রাতে আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে আরও স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই আজকে জুনায়েদকে আপনারা এখানে শুনছেন এবং জুনায়েদের কাছে আমরা ফিরে যেতে চাই এবং আপনাকে স্পেশালি ওয়েলকাম করতে চাই যদি আপনার জীবনে কোনো ভুল থেকে থাকে সেই ভুলের কথা আপনি যদি স্বীকার করতে চান লাখো মানুষের কাছে এই অর্থে যে আপনার মতো করে ভুল আর কেউ কখনো না করুক সেক্ষেত্রে আপনি অবশ্যই নাম্বারটা মনে রাখবেন আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892 আমি আবারও বলছি 09613892892 এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলে ফোনের যে কথাগুলো আপনি যে নির্দেশনা আপনি শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন আমরা ফিরছি জুনায়েদের কাছে জুনায়েদ তারপর
তারপর এখন আর আমি মানে কোনো কিছু ভাবতে পারতেছি না তখন কেউ যে আমার একটু হেল্প করবে কোনো ছেলে অথবা ওই মাদ্রাসার কেউ কোনো হেল্প করে নাই যে কার কাছে
ওই সময়টাতে তো আপনার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নাই
পরিবারের সঙ্গেও কোনো যোগাযোগ নাই যদি পরিবারের সঙ্গে যোগাযোগ থাকতো তো হয়তো পরিবারে একটা চাপ দিলে পরীক্ষা দিতে পারতাম তখন পরিবারের সব জানেও নি যে পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই মা নাই এগুলো জানার পরে উনি এই কাজটা করছে করার পরে আমি ওইখান থেকে চলে আসা পরে একটা সিএনজিতে উঠাই দেয় চার পাঁচ জনের ধরা আমার প্রচুর মারা করে
সিএনজিতে কোথায় তুলে দিচ্ছিল
সিএনজিতে উঠাই দিছে ওইখান থেকে মানে ঢাকা অথবা যেখানে যাই আমি চলে যাইতাম আমার ওই এলাকায় যাতে আর না দেখে তো ওই ছেলেগুলারে আমি কিছু টাকাও খাওয়াইছিলাম যে ছেলেগুলার নিয়ে গেছিলাম প্রিন্সিপালের কাছে ওরা কিছুই করে নাই ওরা শুধু টাকায় টাকায় দেখছে আমার মারছে যে ওরা পরে চলে গেছে পরে আমি আইসা পড়ি আসার পরে মুরাদনগরে আইসা চিকিৎসা করি করে সেটা চট্টগ্রামে যাই
চট্টগ্রামে কোথায় গেলাম
চট্টগ্রামে কাজে খুঁজে গেলাম এখন তো সবই শেষ
উদ্দেশ্যহীন যাত্রা মানে চট্টগ্রামে যাচ্ছেন আপনি উদ্দেশ্যে কোথাও কাজ পাবেন কিনা জানেন
জানি না বান্ধবী আসিল তো ওর মাধ্যমে ওর নননের মেয়ের কাছে ওখানে থাকি থাকিয়া শুধু ভাবি যে এবারও হারলাম তো কি করলো ওর লাগে আমি যদি রিলেশনটা না করতাম তাহলে তো আমার স্বপ্নটা পূরণ হতাম তো পরীক্ষাটা দিতে পারতাম পরে এদিক ভাবি আর আবার সিগারেট খাওয়া ধরলাম এক বছর কোন
রোজিনার সাথে সেই মুহূর্তে আপনার কোনো যোগাযোগ
না রোজিনার সাথে সেই মুহূর্তে কোনো যোগাযোগ নাই
আচ্ছা আচ্ছা
তো তারপরে আমি সিগারেট খাওয়া শুরু করলাম শুরু করার পরে তখন আবার ওই যে আমি জানতাম চট্টগ্রামে কোথায় পাওয়া যায় গাঞ্জা পাওয়া যায় তখন আবার কাজ যেটি করতাম এগুলা দিয়ে আবার গাঞ্জা খাওয়া গাঞ্জা আনা শুরু করলাম আনা খাই তো ঠিক মতো কাজ করতে পারি না পরে ওর সাথে যখন মানে পরীক্ষা শেষ হয় নভেম্বর 20 তারিখ তো 20 তারিখ ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করি আর ফাঁকে দিয়ে একদিন যোগাযোগ করার চেষ্টা করি নাইদার সাথে নাইদার বান্ধবীদের ফোন দেয় নাইদার বান্ধবী বলে না ওর কাছে দেওয়া যাইব না নিষেধ আছে আমরা মোবাইল টোবাইল সব প্রিন্সিপাল জুড়ে নিয়ে গেছে কাউরে কোনো যোগাযোগ করতে যায় না পরে আমি বলে আচ্ছা ওরে একবার বললাম আমার ফোন দিতে আচ্ছা ও বলে আচ্ছা ঠিক আছে আমি বইলা দিব ফোন দিতে তো আর কয়েকদিন অপেক্ষা করি পরে ফোন দেয় না পরে আমার কাছে কোনো বাড়ার টাকাও নাই কাজের টাকা যেগুলো সবগুলা নেশা করে ফেলছি তো পরে আমি ওইখান থেকে এই বাগনির বাসার থেকে মানে আমার বান্ধবীর ননানের মেয়ের বাসার থেকে ওইখান থেকে আবার 1000 টাকা ছিল একটা ব্যাগে ওই টাকাটা ছিল ওর নতুন বিয়ে হয়েছে বিয়েতে ওর জামাই দিছিল ও ব্যাগে রাখছে ওই টাকাটা নিয়ে চলে আসা করি প্রিন্সিপাল তো তাই যে জায়গায় ওইখানে তো মারা সম্ভব না আর আমরা তো সবকিছু আগে ছাইরা দিছি আর কিভাবে যোগাযোগ করি যোগাযোগ করতে চাক যা ওইবার হয়েছে কপালে ছিল কিছু খাই পরে আবার ওই ইয়াবা খাওয়া শুরু করলাম
আচ্ছা
ইয়াবা খাওয়া শুরু করলাম শুরু করার পরে তো ওদের এলাকায় গেছি দুই দিন ওদের এলাকায় গিয়ে ইয়াবা খাই নাহিদাদের বাড়ির পাশে একটা জায়গার মধ্যে গিয়া ইয়াবা খাই তো ওরে আর দেখি না ওরে কয়েকদিন ট্রাই করছি যে ওরে নিয়ে দেখা যায়, ওরে কিছু বলবো, তো আর দেখা করে না আমার সাথে, কথাও বলে না, ফোনও দেয় না। পরে এইভাবে এখন চলতেছে দিনগুলো। আর এর মধ্যে আবার ওর সাথে যোগাযোগ করার মধ্যে একবার এই গত শুক্রবারে ওর একটা বিয়েতে আসছিল, তো বিয়েতে অনেক চেষ্টা করছি যোগাযোগ করার, তারপর এইরকম ভাবে মানে ওর সাথে যোগাযোগ করার চেষ্টা তো করতেছি এদিকে, তা আব্বুর সাথে ফোনে আবার যোগাযোগ করছি এই দেড় বছর পর আব্বুর সাথে যোগাযোগ করলাম।
দেড় বছর পর আপনি ফ্যামিলির সাথে যোগাযোগ করলাম?
হ্যাঁ, যোগাযোগ করলাম, কিন্তু ফ্যামিলিকে এটি বলি নাই, দেড়টা বছর কোথায় ছিলাম, কি করছি, এগুলা কিছু বলি নাই। আব্বুর সাথে যোগাযোগ করার চেষ্টা করি, যোগাযোগ করার চেষ্টা করলে আব্বু আসে গ্রাউন্ডে, তা এসে আমার দেখে দেখে আমার বোঝায় যে তুই এডি সব সাইরা দিছে, আমি সব সাইরা দিছে, ভালো হয়ে গেছি। তো পরে আব্বু চলে যায়, তারপরে আমি আপাতত একটা খালাতো বোনের বাসায় থাকি, টুকটাক কাজ করি, আর আব্বুর সাথে এখন সম্পর্কটা ভালো করার জন্য চেষ্টা করতেছি।
প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের অতিথি জুনায়েদের অপ্রিয় সত্য। যে অপ্রিয় সত্য, তার যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড এবং তার যে অপরাধগুলো শেষ পর্যন্ত কোথায় এসে থেমেছে, সবকিছু মিলিয়ে একটা শান্ত নদীর স্রোত আমরা লক্ষ্য করলাম, যেখানে কখনো কখনো মনে হয়েছে যে জুনায়েদ আসলে অনেক বেশি ভিক্টিমাইজ হয়েছে, নাকি জুনায়েদের অপরাধগুলো আসলে জুনায়েদকে এই জায়গাটায় নিয়ে এসছে। সবকিছু মিলিয়েই আমাদের এক্সপার্ট প্যানেলের যিনি সদস্য আছেন, বরাবরই ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তিনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন ফোনে এবং নিয়মিত সেটা তিনি করে থাকেন, তো তার মূল্যবান মতামত এখন আমরা শুনব। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, কি বলার আছে আপনার?
জি, জুনায়েদের যে সামগ্রিক কাহিনীটা আমরা জানলাম, তাতে অনেক কিছু জিনিস আমাদের সমাজের লোকদেরকে এবং আমাদের অভিভাবকদেরকে জানার বা শিখে নেওয়ার প্রয়োজন আছে। সেটা হচ্ছে এই, আমরা যে আমাদের ছেলে মেয়েরা নষ্ট হয়ে যায়, বকে যায় বা খারাপ পথে চলে যায়, আমরা মনে করি যে সম্ভবত এটা তার চারিত্রিক বৈশিষ্ট্য অথবা জেনেটিক কারণে বংশধরার প্রভাবে হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এগুলি বোধহয় জাত বাবি খারাপ, সেই জন্যই তারা এরকম হয়ে গেছে, তাদেরকে ভালো করার কোনো সুযোগ নেই। কিন্তু জুনায়েদের হিস্ট্রিতে যারা মনোযোগ দিয়ে শুনেছেন, তারা দেখতে পেয়েছেন যে পরিবেশের কারণেই কিন্তু জুনায়েদের মতন ছেলেরা খারাপ পথে যায়, নিজেরা বকে যায়, নষ্ট হয়ে যায়, আবার ভালো পরিবেশের কারণে এই একই খারাপ জুনায়েদ আবার ভালো পথে ফিরে আসতে পারে, চেষ্টা করে। এটা একটা জ্বলন্ত এবং ভালো উদাহরণ হচ্ছে জুনায়েদ। ছোটবেলায় তার মা মারা যাওয়ার কারণে তার সৎমা সংসারে এসেছিল। আমাদের দেশে যা সাধারণত হয় আর কি, বিশেষ করে লো সোশ্যাল ইকোনমিক কন্ডিশনে যেটা ঘটে, সেটা হচ্ছে যে ওই দ্বিতীয় মা সৎমার সঙ্গে প্রথম সন্তানদের একটা দূরত্ব শুধু তৈরি হয় না, জন্মের দ্বন্দ্ব সংঘাত অনেক সময় এটা খুবই জটিল একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, এবং একসময় ওই ছেলেরা ঘর থেকে সংসার থেকে বের হয়ে আসে। এটাও এক্ষেত্রে তাই হয়েছিল, এই ওই পরিবেশগত কারণেই সে যেহেতু স্বাভাবিকভাবে তার ব্যক্তিত্বের বিকাশ হয়নি, আবেগ এবং সামাজিক দক্ষতাগুলি ভালোভাবে তৈরি হয়নি, সেই জন্যই সে ধীরে ধীরে একটু ব্যাপকে চলে বিপদে চলে গেছিল। ম্যাচাইজিং করেছে, চুরি করেছে, এবং এখান থেকে গিয়ে আবার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, মারধর করেছে, তারপর আবার বাড়ি ফিরেছে। হ্যাঁ, এবং এরপরে তার সে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে করেছে। এটা আরেকটা তার জন্য মানে দুর্ঘটনা আমরা বলতে পারি। এত অল্প বয়সে সম্পর্ক তৈরি করাটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, কারণ ওইটা শুধু আবেগগত সম্পর্ক তৈরি করে, এবং যেহেতু সে নিজেই সুস্থভাবে বিকশিত হতে পারে নাই, ব্যক্তিত্ব গড়ে উঠতে পারে নাই, আবার এই মাঝখানে যখন সে ওই মেয়ের সঙ্গে সম্পর্ক হওয়ার পরে সে মেয়েটাকে সে পাচ্ছিল না, বরং ওই মেয়েটাকে পাওয়ার জন্য সে 30,000 টাকা দিয়েছিল। কত আগ্রহ ছিল তার, আবেগ কত বেশি ছিল যে তার বন্ধুরা তাকে প্রতারণা করে 30,000 টাকা খেয়েছে, কিন্তু তাকে মেয়েকে আনতে দিতে পারেনি। এটা কিন্তু বোঝা উচিত এবং আরো অনেকে বোঝা উচিত যে এই অসম বয়সে প্রেম প্রীতি যেটা করা হয় সেটা আসলে শুধুই আবেগের কারণে। সেই সম্পর্কটা 90% সেই সম্পর্ক টিকে না, বেশিরভাগ ক্ষেত্রেই এটা ভেঙে যায়, এটাই সাধারণ নিয়ম, এবং তখন তারা হতাশায় ভুগে এবং তারা খারাপ আবার নিজেরা এই কারণে খারাপ হয়ে যেতে চেষ্টা করে বা খারাপ হয়ে যায়ও। তো যাই হোক, এরপরে সে ইয়াবা থেকে শুরু করে আর অনেক কিছু যারা গিয়েছিল, এবং আমরা যা শুনলাম সে মেয়েদের সঙ্গে ফোনে ওই প্রতিশোধ নেওয়ার জন্য, যেহেতু ওই মেয়েটা প্রথম মেয়েটার সম্পর্ক ছিল, সে তাকে তত বেশি গুরুত্ব নিয়ে গ্রহণ করে নেই, সেজন্য সে হয়তো আরো বেশি অন্যান্য মেয়েদের সঙ্গে যোগাযোগ করেছে, তাদেরকে প্রতারণা করেছে, পতিতালয়ে গিয়েছে, কাউকে কাউকে রেপও করেছে, অর্থাৎ পুরোপূর্ণভাবেই সে খারাপ এবং মন্দ কাজে জড়িয়ে পড়েছিল। এটা হচ্ছে তার সামগ্রিক পরিবেশগত সমস্যার কারণে। এবং ঠিক এই লোকই যে ভালো হয়ে যেতে পারে একটা ভালো পরিবেশে, সেটা মনে হয়েছে সে যখন মাদ্রাসায় তার কোন এক শিক্ষক যে বন্ধু হিসেবে ছিলেন তার সঙ্গে পরিচয় হলো, ওই লোক তখন তাকে গ্রহণ করলো এবং তাকে যখন ভালো পথে আসার জন্য আলো দেখালো এবং গাইড দিল, সে ঠিকই তখন স্থির হলো এবং জেএসসি পরীক্ষার জন্য সে প্রস্তুতি নিল। কিন্তু দুর্ভাগ্যবশত ওই সময় আবারও সে আর একটা মেয়ের, ওই যে মাদ্রাসী একটা মেয়ের সঙ্গে দুর্ভাগ্য অর্থাৎ সৌভাগ্য দুটি হতে পারে, আমরা জানি না এখন ভবিষ্যৎ কি আছে, সেই মেয়ের সঙ্গে সে সম্পর্ক ত্যাগ করে এবং সেই মেয়ের কারণে এবং ওই বন্ধুর কারণে, মাদ্রাসার শিক্ষকের বন্ধুর কারণে সে আবার ভালো পরিবেশ পাওয়ার কারণেই সে আবার নিজেকে সংশোধন করলো। আগে যত পাপ অন্যায় খারাপ কাজ থেকে সে নিজেকে সরিয়ে নিয়ে সে এখন ভালো হওয়ার চেষ্টা করে। কিন্তু এখানে তাকে আরেকটা সেটব্যাকের সম্মুখীন হতে হলো যে তার এই সম্পর্কের কথা যেহেতু জেনে গেছে এবং মাদ্রাসার যে প্রধান শিক্ষক যেহেতু তারই বাতি, অতএব সে স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেছে এবং সে কারণে তার জেএসসি পরীক্ষাটা পর্যন্ত বন্ধ হয়েছে। এখানে জুনায়েদের জন্য করণীয় আছে এই জুনায়েদটা বুঝতে হবে যে তার কিন্তু পরিপক্ক বয়স এখনো হয়নি। আগে যে সম্পর্কটা ছিল সেটা ছিল একেবারে অপরিপক্ক, এখনো সে অপরিপক্ক অবস্থায় আছে, কারণ জেএসসি বা এই পরীক্ষা যে দিচ্ছে তার জন্য এখন প্রেম করা বিয়ে করা এই ব্যাপারটা কতটুকু বাক্যবিষিত হবে এবং তার গার্জিয়ানরা বা যে মেয়ের সঙ্গে সে সম্পর্ক হবে সেই গার্জিয়ানরা কতটুকু মেনে নিবে এইগুলি বুঝতে হবে। সে যেহেতু ভালো হওয়ার কাছে চিন্তা করতেছে এবং যেহেতু সে মাদ্রাসার তার বন্ধুর কাছে সংস্পর্শে এসে আলো এবং আলোকিত জগতে সে ফিরে এসেছে, তার যখন একটু আত্মপলব্ধি হয়েছে যে না আমি আর খারাপ কাজ করবো না ভালো হবো, তাহলে তাকে পরিপূর্ণভাবে ভালো হতে হবে এবং বাস্তবতাতে তাকে ঢুকতে হবে। আগে যে অবাস্তব জীবন যখন করেছিল যে হ্যাঁ যাকে দেখেছিলাম তাকে পাওয়ার জন্য 30,000 টাকা পর্যন্ত চুরি করে হলো দিয়ে আমি তাকে পাবো, এখন আর সম্পর্ক সেভাবে তৈরি করবো, এটার জন্য জীবন দেবো, দরকার হলে আবার খারাপ হয়ে যাবো, এইভাবে চিন্তা না করে তাকে বাস্তবসিত এবং গঠনমূলক চিন্তা করতে হবে, দেখতে হবে যে না জীবন কঠিন এবং জীবনের বাস্তব কিছু রূপ আছে সেটাকে সহজভাবে মেনে নিতে হবে এবং পরিপক্ক আচরণ করতে হবে। অর্থাৎ এই সম্পর্কটা টিকে থাকতে পারে নাও পারে, এই সম্পর্ক যদি টিকে নাও থাকে তাহলে সে আবার হতাশায় বদলে আবার খারাপ হয়ে যাবে, এটা যেন তার জীবনে আর না ঘটে। সেই যাতে এই সম্পর্কটা টিকে থাকলে আমরাও সেই মধ্যে এই সম্পর্কটা যদি তার টিকে থাকে সেটা ভালো, তার জন্য পরিবেশে সবার সঙ্গে ভালো ব্যবহার করে এবং সে নিজেকে উপযুক্ত প্রমাণ করে সে যদি সম্পর্ক টিকিয়ে রাখতে পারে বা কিছু করতে পারে সেটাই তার জন্য অর্জন হবে, সেটা সে খুশি মনে মেনে নিতে হবে। আর যদি দেখা যায় না এই সম্পর্ক গুলি শুধু একটা শেষ, যেমন আগের মেয়েটাকে সে শুধু সেই ভালোবাসত, ওই মেয়েকে এত ভালোবাসত না, সেই জিনিসটা হারাই চলছে, এই জন্য তার দুঃখ করার কোনো কারণ নাই, কারণ ভালোবাসা কখনো একপক্ষ হয় না, দুপক্ষ যদি ঘনিষ্ঠ ভাবে ভালো না বসে। অর্থাৎ এই ক্ষেত্রেও যদি জটিলতা হয়ে থাকে বা একেবারেই অসম্ভব কিছু একটা হয়ে থাকে তাহলে হয়তো তাকে আশা সেই দিতে হবে যে এটা আমি পাবো না, কিন্তু একটা মেয়েকে না পাওয়ার মানেই এই নয় যে আমি একেবারে শেষ হয়ে গেলাম, আমি একেবারে সব দিক থেকে সবকিছু হারালাম, আমি আবার আবেগতাড়িত হয়ে হতাশাগ্রস্ত হয়ে আমি আবার খারাপ কাজ করবো, আবার খারাপ পথে চলে যাবো, এটা কিন্তু জীবন দৃষ্টি হওয়া উচিত নয়, সঠিক জীবন দৃষ্টি নয়। অর্থাৎ তাকে তার জীবন অভিজ্ঞতা থেকে সে এখন শিখতে পারে যে হ্যাঁ খারাপ পরিবেশে আমি খারাপ হয়ে গেছিলাম, এখন আমি একটা ভালো পরিবেশে এসে ভালো হওয়ার চেষ্টা করতেছি, এই ভালো হওয়াটি হবে জীবনের লক্ষ্য এবং এটাকে আমি ধরে রাখতে হবে, কোন একটা মেয়ের জন্য সঙ্গীত সম্পর্কের কারণে এটা যাতে আবার খারাপ বিপদে চলে যেতে না হয় সেই জন্য তাকে বিরত থাকতে হবে। সে যদি নিজেকে ভালো পথে দেখে এবং উপযুক্ত হয়ে সম্পর্ক টিকে রাখতে পারে সেটা অর্থ হবে তার জন্য আশীর্বাদ, আর যদি সেটা বাস্তব ভিত্তিক না হয়ে থাকে তাহলে সেটা মেনে নিয়ে সে সুপথে ভালো পথে এবং ধর্মীয় এবং নৈতিকতার পথে জীবনযাপন করবে এবং ওই আগের পথে খারাপ পথে আবার ফিরে যাবে না, এই সংকল্পে তাকে অটল থাকতে হবে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামত জানানোর জন্য। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই। বুঝতেই পাচ্ছেন ব্রিদিং স্পেস মানেই হচ্ছে আমাদের যাহা বলিব সত্য বলিব সিগনেচার টিউন থিম যে কথাটা সেটা বাঁচবে এবং তারপর আমি আপনাদের ফিডব্যাক গুলো নিয়ে একই সাথে জুনায়েদের মন্তব্য নিয়ে একটু পরে আবারও ফিরে আসছি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে, যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে।
সাহস আছে সত্য বলার?
তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। Royal Tiger Green presents Jaha Bolibo, Sotto Bolibo. Recharge yourself.
ওকে, অনেক অনেক ফেসবুকের কমেন্টস পেয়েছি আমরা, মেইল পেয়েছি, এর মধ্যে এসএমএস এসছে, বেশ কয়েকটা পড়তে চাই। জীবন ঢাকা থেকে লিখেছে, জুনায়েদ ভাইয়ের গল্প শুনছি, সে বিভিন্ন অপরাধ করেছে, যদিও সে ছোটবেলায় বেশ ভালোই ছিলেন, এমনকি লেখাপড়াও করেছিলেন, তবে মাঝপথে সে একটি মেয়ের কারণে বিপথে চলে যায়। আমাদের সমাজে এরকম অসংখ্য মানুষ আমরা দেখতে পাই যে কোনো একটি ঘটনার কারণে এরকমভাবে অপরাধের জীবনটা বেছে নেয়। মিশন সাভার থেকে লিখেছে, ভাইয়া জুনায়েদ একজন বড় ধরনের সন্ত্রাসী, বাবার সাথেও সে প্রতারণা করেছে, তার ক্ষমা আসলেই করা উচিত নয়। রাতুল চট্টগ্রাম থেকে লিখেছে, জুনায়েদের মেয়েদের সাথে প্রতারণা এবং একাধিক মেয়ের সাথে সম্পর্ক, তাদের সাথে সে প্রতিনিয়ত মিথ্যা বলা, সে কারণেই ওর শাস্তি হচ্ছে এবং ওর প্রতিনিয়তই শাস্তি হওয়া উচিত। মিলা ঢাকা থেকে লিখেছে, সে শুধু বাবার সাথে অপরাধ করেনি, যে সমস্ত জায়গায় কাজ করতে যেতেন সেই সমস্ত জায়গায় সে চুরি করেছে, তাদের সাথে প্রতারণা করেছে, তাদেরকে কথা দিয়ে পরে আর সেখানে না যেয়ে তাদেরকে ধোকা দিয়েছে, এর জন্য জুনায়েদের শাস্তি হওয়া উচিত। লাবণী ধামরাই থেকে একই ধরনের কথা লিখেছেন, ও খারাপ ছেলেদের সাথে মিশত, কেননা বন্ধুদের সাথে মিলে একজনকে মেরে ফেলে, তার মানে বোঝায় যে ওর বন্ধুরা কেউ ভালো ছিল না, এজন্যই বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমাদের শিক্ষা নেওয়া উচিত জুনায়েদের কাছ থেকে। দিদার গাজীপুর থেকে লিখেছেন, শিক্ষকের মেয়ের সাথে ভাতিজির সাথে সম্পর্ক থাকতেই পারে, কিন্তু তাই বলে পরীক্ষা দিতে দেবে না, এটা কেমন ধরনের কথা? ওই শিক্ষক ভালো না, সে সম্পর্কের মানেই বোঝে না, হয়তো ভুল হতে পারে, ওই শিক্ষককে বের করে দেওয়া উচিত। আমরা এরকম অ্যারোগেন্ট অনেক ধরনের মন্তব্যই করেছি, কিন্তু আসলে ওই শিক্ষকের কিংবা জুনায়েদের আসলে কি হওয়া উচিত সেটা কিন্তু আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই যে ভুল করে মানুষ, সেই ভুলটা যেন আপনি না করেন। রানা কক্সবাজার থেকে লিখেছে, বাবা বাড়িতে উঠতে দিচ্ছে না, এটা কেমন কথা ঠিক বুঝলাম না, আমাদের বাবা মা তো এমন না, তবে জুনায়েদ যে খুব ভালো ছেলে ছিল না তা তো বলছি না, সব মিলিয়ে কেমন যেন একটু গোলমাল হয়ে গেল না। এই প্রশ্ন থেকেই আমি, জুনায়েদ আপনার কি বলার আছে সবকিছু নিয়ে? এই যে লিস্টাররা আপনাকে এমন ধরনের মন্তব্য করছে, এটা তো এক্সপেক্টেড, তাই না? কি বলার আছে আপনার?
জুনায়েদের উদ্দেশ্য বলা হয়েছে যে মানে নেশার জগতে ফার্স্ট টাইম বলার উদ্দেশ্য হচ্ছে নেশার জগতে যাতে কেউ না যায়, বাবা মার সাথে যাতে কেউ খারাপ ব্যবহার না করে, আর হচ্ছে রিলেশনশিপটা যাতে কোনো প্রকার কেউ না করে প্রতিষ্ঠিত না হওয়ার আগে, মানে রিলেশনের জন্য তো আমার জীবনটাই শেষ।
আপনার বাবা মা আপনার সাথে যে আচরণ করেছে সেটা কি ঠিক ছিল?
না, ঠিক ছিল না।
তো আপনার বাবা মাদের কি বলার আছে?
বাবা মাদেরকে বলা উচিত আছে যে সৎ মা যারা, একটা ছেলেকে বোঝা, নিজের ছেলে যেরকম অন্যের ছেলে তো এরকমই, তো সৎ মাদেরকে উদ্দেশ্য করে বলবো যে সৎ ছেলেদেরকেও নিজের ছেলে বাবার দরকার ওনাদের, তাহলে একটা ছেলের জীবন আমার মতো এরকম হইব না, এত খারাপ তো হইব না।
ওকে, অনেক ধন্যবাদ জুনায়েদ আমাদের জেবিএসবি তে আসবার জন্য। প্রিয় শ্রোতা, আপনি যদি জেবিএসবি তে আসতে চান আমাদেরকে ফোন করবেন 09613892892 এই নম্বরে। আমি আবারও বলছি 09613892892 এই নম্বরে। ফোন করার পরে দুই চাপবেন, এরপর আপনার নাম এবং সেল নাম্বার বলে আপনি যে বিষয়ে অপরাধ করেছেন সেটা সংক্ষিপ্ত করে বলতে হবে আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমাদের টিম মেম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবে। স্পেশালি থ্যাঙ্কস জানাই আর জে রাজুকে, থ্যাঙ্কস এই অনুষ্ঠানের সাউন্ড প্রডিউসার মঞ্জুকে, এবং থ্যাঙ্কস যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে। এ পর্যায়ে আমরা আর জে রাজুর কাছ থেকে এই সপ্তাহে আসা মেইল বা চিঠির চুম্বক অংশ আপনাদেরকে শোনাব।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চট্টগ্রাম থেকে লিখছে, আমি যাহা বলিব সত্য বলিব নিয়মিত শুনি, একটি অপরাধের কথা আমি স্বীকার করতে চাই, তা না হলে আমি কোনোদিনও শান্তি পাব না। আমার চাচাতো ভাইয়ের একটি সাইকেল ছিল, কিন্তু ও কখনোই কাউকে সাইকেলটি দিত না, আর সে কারণেই একবার গোপনে ওর সাইকেলটি নিয়েছিলাম, কিন্তু পরে ও যখন জানতে পারে তখন খুব বকেছিল, আর সেটা আমি সহ্য করতে পারিনি, আর তাই ওর সাইকেলটি নিয়ে আমি বিক্রি করে দিই। ও খুব কেঁদেছিল, আজ মনে হচ্ছে আমি যা করেছি সেটা করা উচিত হয়নি, আমি ভুল করেছি, আর এই ভুলের মাশুল আমাকেই দিতে হবে। আমি জানি আমি যা করেছি তা অন্যায় করেছি, অপরাধ করেছি, এটা আমার কখনোই করা উচিত হয়নি। আমি চাইব আমার মতো আর কেউ যেন এইরকম ভুল না করে, আমার সেই ভাই যেন আমাকে ক্ষমা করে দেয়, কেননা সে ক্ষমা না করলে আমি কখনোই শান্তি পাব না।
Thank you.
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু। প্রিয় শ্রোতা, আমরা শেষ করতে চাই যাহা বলিব সত্য বলিব এই চমৎকার উপলব্ধি দিয়ে, এবং একই সাথে এই উপলব্ধি সবার অন্তরে ছড়িয়ে যাক। প্রতিটি যাহা বলিব সত্য বলিব তখন সাকসেস হয় যদি একজন মানুষও এই অনুষ্ঠানটি শুনে বিপক্ষ থেকে ফিরে আসেন এবং প্রতিজ্ঞা করেন যারা ভালো আছেন তারা কোনোভাবেই এই ধরনের অপরাধ করবেন না। তাহলেই আমরা বলতে পারি আমাদের যাহা বলিব সত্য বলিব সাকসেস। আজকের মতো সাইনিং অফ, আবারও দেখা হবে এবং আবারও কথা হবে আগামী রবিবার ঠিক রাত 11:20 ABC রেডিও FM 89.2।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.